exclusively on FusionBD.com.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, স্বাগত কোয়াশেক ফাইল। আর সঙ্গে আছে স্বামী। আসুন শুরু করি কোয়াশেক ফাইল, তারপরে যথারীতি চলে যাবো আমরা কোয়াশার মূল কাহিনীতে। আজকে কোয়াশেক ফাইলে যে মানুষটির কথা বলতে চলেছি তাকে মানুষ না বলে একরকম পিশাচ বলা যায়। বলছি আমেরিকার জেফ্রি ডামারের কথা। সেনাবাহিনীর মেডিকেল কোরে কাজ করেছেন জেফ্রি ডামার 2 বছর। মানুষের জীবন বাঁচানোটাই ছিল লক্ষ্য আর উদ্দেশ্য, কিন্তু একই মানুষের ভেতরে যে একটা খুনি সত্তাও লুকিয়ে আছে, মনের ভেতরে জমে আছে অযৌক্তিক প্রতিহিংসা আর সবকিছু ধ্বংস করে দেওয়ার অদম্য বাসনা, সেটা কজন জানত? এমনকি তার পরিবারের মানুষগুলো তাকে কখনো চিনতে পারেনি, চিনতে পারেনি তার এই রূপকে। মানুষটার দেহের ভেতরে যেন বাস করত সাক্ষাৎ এক হিংস বিষাদ। নিজের পৈশাচিক কীর্তিকলাপ আর খুনে মানসিকতার জন্যই একসময় পরিচিত হয়ে উঠেছিল জেফ্রি ডামার, বিংশ শতাব্দীর সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার হিসেবে। আজ কুয়াশের এক্সপায়ার এর সঙ্গে আমেরিকার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত খুনি জেফ্রি ডামার। আসুন তাহলে সেতুর মুখে শুনি আজকে কুয়াশের এক্সপায়ার এর নাম, সিরিয়াল কিলার জেফ্রি ডামার।
১৯৬০ সালের 21 মে জন্ম হয় জেফ্রি ডামারের। তবে নিজের এই নামের চাইতে মিলওয়াউকি ক্যানিবাল নামেই বেশি পরিচিত ছিল ডামার। কারণটা ছিল আর কিছু না, মানুষের শরীরের প্রতি তার তীব্র আকর্ষণ। সেই আকর্ষণ যে শুধু কেবল যৌন সংক্রান্ত তা নয়, এর পাশাপাশি মানুষের শরীরের মাংস ও রক্তের প্রতিও আকর্ষণ বোধ করত ডামার। খুনের পর লাশের শরীরের রক্ত ও মাংস ভক্ষণের মতো ঘৃণ্য কাজ করত সে। ১৯৭৮ থেকে ১৯৯১ সাল, এই কয়েক বছরের মধ্যেই 17 জন মানুষকে খুন করে ডামার। শুধু তাই নয়, মানুষের হাড় ও শরীর অন্যান্য অংশ জমানোর শখ ছিল ডামারের মধ্যে। প্রশ্নটা হলো, ডামার কি ছোটবেলা থেকেই এমন ছিল? কেউ কি ছোট থেকেই এতটা হিংস্র আর ভয়ঙ্কর হয়ে জন্ম নেয়? শৈশবটা মোটেও মধুর ছিল না জেফ্রি ডামারের। শুরু থেকে প্রায় ভেঙে পড়া একটা পরিবারের সাথে পরিচিত হয়েছিল ডামার। বাবা ছিলেন লিওনেল হাবার্ট ডামার আর মা ছিলেন জয়েস অ্যানেটে। ডামার যখন জন্ম নেয় তখন ডামারের মা ছিলেন টেলিটেক মেশিন ইনস্ট্রাক্টর, বাবা পড়তেন মার্কুইট ইউনিভার্সিটিতে। জার্মান বাবা আর নরওয়েজিয়ান মায়ের মধ্যে ঝগড়াটা দেখে এসছে ছোটবেলা থেকে ডামার। দুজনের কেউই তাকে সময় দিতে পারত না ঠিক মতন। যে বয়সটা আদর আর ভালোবাসায় হেসে খেলে কাটানোর সময়, সেই বয়সে স্নেহ বা মায়া শব্দগুলোর সঙ্গে তার পরিচয় ঘটেনি কখনো। উল্টো নিজের সমস্যাগুলো নিয়েই সবসময় ব্যস্ত থাকতেন ডামারের বাবা এবং মা। ডামারের মা জয়েস ছিলেন মানসিকভাবে অসুস্থ। ডামারের জন্মের পর অনেকটা সময় শারীরিক অসুস্থতার কারণে বিছানা থেকে উঠতে পারেননি তিনি। সে সময় মানসিকভাবে আরো বেশি দুর্বল হয়ে পড়েন তিনি। এমনিতেই স্বামী এবং প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহারের জন্য বেশ পরিচিত ছিলেন জয়েস। পরবর্তীতে সে মাত্রা আরো বেড়ে যায়। জয়েস ঘরে বেশিরভাগ সময় কাটানোয় নিজের হিংস্রতাকে বাড়িয়ে তোলে। স্বামীর কাছ থেকে প্রশংসা শোনার জন্য বেশ মুখিয়ে থাকতেন তিনি, নানা রকম কার্যকলাপ করতেন তিনি এজন্য। আর সেটাই পান থেকে চুন খসলেও অসম্ভব ঝামেলা বেঁধে যেত ডামারের পরিবারে। নিজের মন মতো কোনো কিছু না হলে নিজেরও ক্ষতি করতেন জয়েস। একবার আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। নিষ্পাপ জেফ্রির মানসিকতায় পরিবর্তন আসার পেছনে এসব ব্যাপার নিশ্চয়ই ভূমিকা রেখেছে। আবার অনেকে মনে করেন, 4 বছর বয়সে ডাবল হার্নিয়ার অপারেশনের জন্য যে সার্জারিটা করা হয়েছিল তার শরীরে, সেটাই তার খুনে মানসিকতার কারণ। প্রথম থেকেই প্রাণী জগতের প্রতি অসম্ভব আগ্রহ ছিল ডামারের মনে। পানকৌড়ি আর প্রজাপতি জমানো শখ ছিল তার। এই তথ্যটা অবশ্য ডামারের সহপাঠীরাই জানায়। এইসব প্রাণীর মৃতদেহ জারের মধ্যে ভরে রাখত সে, তবে সে তো প্রথম দিকে। এরপর ধীরে ধীরে ডামারের আরো আগ্রহ বাড়ে বড় কিছুর দিকে। এবার আর ছোটখাটো কিছু নয়, রাস্তার ধারে পড়ে থাকা পশু পাখির হাড় সংগ্রহ করা শুরু করল সে। সেগুলোকে লুকিয়ে রাখা শুরু করে সে ঘরের গোপন জায়গায় এবং বনের নির্দিষ্ট কিছু এলাকায়। এই কাজে তাকে সাহায্য করত তার কিছু সহপাঠী। ডামারের বাবা জানান, ডামারের পশু পাখির হাড়ের প্রতি আকর্ষণ নতুন কিছু না। ছোটবেলা থেকেই বাবা পশু পাখির হাড় সরাতে গেলেই সেটার শব্দ শুনে অসম্ভব রকমের রোমাঞ্চিত হতো জেফ্রি ডামার, আর সেই শব্দ শুনতে বারবার অনুরোধ করত। তখন থেকেই হাড় আর হাড়ের শব্দের প্রতি আগ্রহ বেড়ে যায় ডামারের। শুধু হাড় সংগ্রহই নয়, এর সাথে সাথে প্রাণীদের হাড় পাল্টানোর চেষ্টা করত সে। এক প্রাণীর হাড় অন্য প্রাণীর হাড়ের সাথে মিলিয়ে দেখত কেমন লাগে। আর তার আগে প্রত্যেকটি প্রাণীর হাড় আলাদা আলাদা করে রাখত সে। 1996 সালের অক্টোবরে ওহিওর ডয়ালস টাউনে চলে যায় ডামার পরিবার, আর সে সময় দ্বিতীয় সন্তানকে গর্ভে ধারণ করেন জয়েস ডামার। জেফ্রির ছোট ভাই ডেভিড জন্ম নেয়। ধীরে ধীরে হাড়ের প্রতি ডামারের এই আগ্রহ প্রকাশ পেতে থাকে সবার কাছে, তবে সেগুলোকে বাবা বিজ্ঞানের প্রতি ছেলের আগ্রহ মনে করে খুশি হয়েছিলেন। সে সময় এতটুকু চিন্তিত হননি তিনি, অবশ্য হওয়ার কোনো কারণও ছিল না। বাচ্চাদের মনে এমন অনেক প্রশ্নই তো আসতে পারে, এভাবেই একটু একটু করে কি করে হাড় অনেক দিনের জন্য সংরক্ষণ করা যায় আর সুরক্ষিত রাখা যায় সেটা জেনে যায় ডামার। একদম ছোটবেলা থেকেই ঝগড়াটে মনোভাবের ছিল জেফ্রি ডামার। স্কুলের সহপাঠীদের সঙ্গে অকারণেই ঝামেলা বাঁধিয়ে দিত সে। স্কুলের প্রিন্সিপালের কাছে তার নামে অভিযোগের ফিরিস্তি যেত রোজ। স্কুল ছাড়ার আগেই মাদক ধরে জেফ্রি। হাই স্কুলে পড়াকালীন সময়ে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়ে সে। এমনকি স্কুলে একবার তার ব্যাগ থেকে অ্যালকোহলের বোতল পাওয়া গেলে সে জানিয়েছিল এটা ওষুধের বোতল। জেফ্রি ডামারের হিংস্র মনোভাব তার স্কুল জীবনেই প্রকাশ পায়। তার সহপাঠীরা প্রায় তার আচরণ নিয়ে অভিযোগ করত। অবশ্য এই সময় সাধারণ সহপাঠীদের সাথে কথা বলত না ডামার। পড়াশোনায় খুব একটা মনোযোগীও ছিল না সে, কিন্তু বেশ চালাক চতুর হওয়ায় কোনো রকমে উতরে গিয়েছিল সে স্কুলে। অন্য সবার চাইতেই সবসময় একটু আলাদা হয়ে থাকতেই পছন্দ করত সে, কিন্তু খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল বেশ। টেনিস খেলতে পছন্দ করত সে। এভাবেই হয়তো চলে যেত সময়টা, কিন্তু বড় হয়ে ওঠার সাথে সাথে নিজেকে অন্য সবার চাইতে একটু আলাদা দেখতে পেল জেফ্রি ডামার। হোমোসেক্সুয়াল ছিল সে, ফলে ধীরে ধীরে ছেলেদের প্রতি আকর্ষণ বাড়তে থাকে তার। স্কুলে থাকাকালীন সময়ে সেখানকার এক ছেলের সাথে তার সম্মতিক্রমেই সম্পর্ক স্থাপন করেছিল ডামার, কিন্তু সেই সম্পর্ক টেকেনি বেশি দিন। তবে তাই বলে ছেলেদের প্রতি ভালো লাগা কমে যায়নি ডামারের। নিজের এই যৌনাকাঙ্ক্ষা থেকেই নেতিবাচক কিছু বিষয় প্রবেশ করে ডামারের চরিত্রে। যৌন ব্যাপারগুলোতে তো বটেই, এমনকি সঙ্গীর প্রতি অত্যাচার করে আনন্দ পাওয়ার যে ব্যাপারটি সেটার সাথেও পরিচিত হয়ে উঠেছে। স্কুলে কখনো খুব একটা কথা বলা বা মেলামেশা করা না হয়ে উঠলেও ডামার সহজাতভাবেই সবার সাথে মজার আচরণ করত। ক্লাসের মাঝেই কোনো কৌতুক বলে বা মজার কোনো দৃশ্য করে দেখাতো সে, আর এতে করে সবার কাছ থেকে মনোযোগ পেত। এ সময় ডামারের ক্লাসের ফলাফল খুব খারাপ হয়ে দাঁড়ায়, ফলে ছেলের জন্য বাবা মা আলাদা করে শিক্ষক রাখেন। তারা ভেবেছিলেন হয়তো এভাবে ড্রামার আরো একটু ভালো করবে পড়ালেখায়। কেবল ড্রামারের দিকে নজর দেননি তারা, নিজেদের সম্পর্ককেও ভালো করার চেষ্টা করেছেন, আর সেজন্যই এই সময় কাউন্সিলিং নেন তারা, নিজেদের ভবিষ্যতের জন্য, নিজেদের বিয়েকে টিকিয়ে রাখার জন্য। তবে এসব কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে যায় জয়েস আর লিওনেলের। তবে সে পর্যন্ত কার কাস্টডি কে পাবেন, অর্থাৎ সন্তানেরা কার কাছে থাকবে আর কার কাছে নয়, এসব নিয়ে কোনো সিদ্ধান্তে আসা হয়নি। স্কুলে এই সময় ডামারকে বোতলের পর বোতল বিয়ার শেষ করতে দেখা যায়। প্রকাশ্যেই তখন বিয়ার পান করা শুরু করে ডামার। শিক্ষকরা সেটা খেয়াল করেন। স্কুলের যে কাউন্সিলর ছিলেন তার কাছে নিয়ে যাওয়া হয় ডামারকে। কাউন্সিলরকে ডামার নিজের পরিবারের কথা জানায়, পরিবারের ভেতরে ঘটে যাওয়া সমস্যাগুলোর কথা শোনায়। নরম হয়ে যান শিক্ষকেরা ডামারের কথায়। কোনো পদক্ষেপ তারা নেন না ডামারের ব্যাপারে, তবে তার বাবা মাকে কথাগুলো জানান। খুব দ্রুত কাস্টডি হয়ে যায় ডামারের আর ডামারের ছোট ভাই ডেভিডের। ছোট ভাইয়ের কাস্টডি পান মা জয়েস আর বাবা পান ডামারের কাস্টডি। 1978 সালে কোনো মতে গ্রাজুয়েশন করে বের হয় ডামার স্কুল থেকে। একই বছরে তার বাবা মায়েরও ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর জেফ্রি ডামারের ছোট ভাইকে নিয়ে তার মা চলে যান। তার বাবাও আলাদা একটা শহরে বাসা ভাড়া করে থাকতে শুরু করেন, ফলে জেফ্রি ডামার বাসায় একা থাকত। একা থাকার পুরোপুরি সুযোগ নিতে শুরু করে ডামার। এই সময় তার ভেতরে লুকিয়ে থাকা পশুত্বগুলো বের হয়ে আসতে থাকে এক এক করে। নিজের ছেলে বন্ধুদেরকে বাসায় আমন্ত্রণ জানায় ডামার। বাসায় বড় কেউ নেই আর সাথে আছে প্রচুর খাবার এবং মদ। কে না আসতে চাইবে এমন কোথাও, কিন্তু প্রথমে এমন হলেও এই ঘটনাগুলো শেষ এভাবে হতো না। ডামারের নিমন্ত্রণে বাড়িতে আসা ছেলেগুলোর পরবর্তী সময়টা ভালো কাটত না। বাবা মায়ের আলাদা হয়ে যাওয়ার পুরো সুযোগটা নিয়ে নেয় ডামার। সে বছরই প্রথম খুন করেছে। ব্যাপারটা ঘটেছিল তার পরিকল্পনা মতোই। এক ছেলে বন্ধু স্টিভ মার্ক হিপসকে নিয়ে বাসায় মদ খায় ডামার। তারপর নেশায় চড়ে যাবার পর বন্ধুটি যখন নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য বারবার করে বলতে থাকে, তখন সে খেপে যায়। প্রথমে অবশ্য মারার খুব একটা ইচ্ছা ছিল না তার, তবে তার ভেতরে চুপ করে ঘুমিয়ে থাকা পশু নেশার ঘোরে জেগে ওঠে দ্রুত। হাতের কাছে যা পায় সেটা দিয়ে আঘাত করছিল ডামার, আর কাছেই ছিল ডাম্বেল। ডাম্বেল দিয়ে মাথায় আঘাত করে সে ছেলেটিকে, তারপর খুন করে বন্ধুকে সে একটু একটু করে। এই খুন সম্পর্কে পরে ডামার জানায়, নেশার ঘরে মনে হচ্ছিল ও আমাকে ছেড়ে চলে যাবে, তাই ওকে আমি মেরে ফেলেছি। খুন করেই ক্ষান্ত হয়নি ডামার, মৃতদেহ কেটে টুকরো টুকরো করে ফেলেছিল সে। মারার জন্য ডাম্বেলই যথেষ্ট ছিল না, সেটা দিয়ে বারবার আঘাত করে জ্ঞান হারিয়ে ফেলে স্টিভ। তারপর তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে ডামার। মৃত্যু নিশ্চিত হলে স্টিভের লাশের সাথে যৌনকর্ম করে ডামার, আর একদিন পর্যন্ত ঘরের ভিতরেই রেখে দেয়, তাই সে ব্যাপারে ভাবতে হয়নি তাকে। পরের দিন লাশটাকে টুকরো টুকরো করে পলিথিনের ভিতর ভরে ফেলে, পলিথিনের ব্যাগগুলো মাটি চাপা দেয় ঘরের পেছনে, তাই সে ব্যাপারে ভাবতে হয়নি তাকে। পরের দিন লাশটাকে টুকরো টুকরো করে পলিথিনের ভিতর ভরে ফেলে, পলিথিনের ব্যাগগুলো মাটি চাপা দেয় ঘরের পেছনে। কয়েক সপ্তাহ পর সেই পলিথিন মাটি থেকে তুলে আনে ডামার, আর একটু একটু করে লাশের শরীর থেকে অবশিষ্ট মাংস ও কাপড় আলাদা করে, হাড়গুলোকে আলাদা করে ফেলে, সেগুলো খুব ভালোমতো শুকিয়ে বিভিন্ন রাসায়নিক উপাদানে ডুবিয়ে এরপর সেটা গুঁড়ো গুঁড়ো করে দেয়। গুঁড়োগুলো বাড়ির পিছনের বনে ছড়িয়ে দেয় আর মাংসগুলোকে টয়লেটে ফ্ল্যাশ করে ফেলে। খুব সতর্ক ছিল ডামার এ সময়, যেন কেউ কোনো প্রমাণ না পায়। এর সপ্তাহ কয়েক বাদেই ডামারের বাবা ফিরে আসেন। বাবা তখন নিজের পরবর্তী বিয়ে নিয়ে ব্যস্ত, হবু স্ত্রীর সাথে ঘুরতে বেরিয়েছিলেন। বিয়ের আনন্দে বিভোর ডামারের বাবা জানতেন না যে ডামার এতদিন একা একাই এই বাড়িতে থাকছিল। খুন কিংবা লাশের কথা তো পরের কথা, ফলে এই খুন সম্পর্কে তখন কেউ জানতে পারেনি। তবে তাই বলে থেমে থাকেনি ডামার। ডামারের মাদকাসক্তির পরিমাণ বাড়ছিল ভয়াবহভাবে। এর মধ্যে বাবা তাকে ভর্তি করিয়েছিলেন ওহিও স্টেট ইউনিভার্সিটিতে, কিন্তু মাদকাসক্তির কারণে এক সেমিস্টার পরেই বেরিয়ে আসতে হয় ডামারকে। বাবা ছেলের খোঁজ নিতে হুট করে গিয়ে দেখতে পান অনেক আগে ভার্সিটি ছেড়ে বেরিয়ে গিয়েছে ডামার। তার ঘরে পড়ে আছে মদের অনেকগুলো বোতল। আর সবকিছু বাদ দিয়ে এরপর আর্মিতে পরীক্ষা দিতে ডামারকে নিয়ে যান বাবা। তার ইচ্ছে ছিল ছেলে একটা কিছু করুক। আইকিউ খুব ভালো ছিল ডামারের, পরীক্ষায় টিকতে খুব একটা সমস্যা পোহাতে হয়নি তার। কিন্তু 1981 সালে সেখান থেকেও মাদক গ্রহণের দায়ে বের করে দেওয়া হয় তাকে। পরবর্তীতে ডামার সম্পর্কে বলতে গিয়ে তার সহকর্মীরা জানান, খুব সাধারণ মানের একজন সৈনিক ছিল ডামার। আর্মিতে থাকাকালীন সময়েও নিজের বাজে অভ্যাসগুলো ছাড়তে পারেনি সে। দুইজন সৈন্য ডামারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তাদের ভেতরে একজনকে ডামার অনেকটা ব্ল্যাকমেইল করে বার বার শারীরিক কার্যক্রমে অংশগ্রহণ করাচ্ছিল, আর অন্যজন অভিযোগ করেন ডামার তাকে অতিরিক্ত মদ্যপানের পর মাতাল অবস্থায় নির্যাতন করে। তবে এরপর আর খুব বেশি দিন থাকা হয়নি ডামারের আর্মিতে, এবং তার কার্যকলাপ প্রকাশ পায়নি খুব বেশি। 1981 সালে ফ্লোরিডায় চলে যায় ডামার, সেখানেই সে একটা ছোটখাটো কাজ ধরে নেয়, আর তার সেই টাকার বেশিরভাগই মাদকে ব্যয় করতে থাকে। নেশার জগতে বুধ হয়ে থাকা ডামারের মাথায় ছিল না যে সে এখন মোটেলে থাকছে। মোটেলের টাকা পরিশোধ করতে প্রায় ভুলে যেত ডামার। একটা সময় টাকা পরিশোধ না করার অভিযোগে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর আবার বাবার কাছে ফিরে যায় ডামার। বাবা ততদিনে বিয়ে করেছেন আবার, ঘরে সৎ মা। সেখানে থাকাকালীন সময়েও মাদক থেকে নিজেকে দূরে রাখতে পারেনি ডামার, ফলে তাকে পুলিশ গ্রেপ্তার করেন। বাবা অনেক চেষ্টা করেন ডামারকে যদি কোনোভাবে মাদক থেকে বের করে আনা সম্ভব হয়, কিন্তু তা হয়নি। ফলে একটা সময় ডামারের জায়গা হয় তার দাদির কাছে। ডামারের বাবা ইচ্ছে করেই তাকে দাদির কাছে পাঠান, কারণ পুরো পরিবারে একমাত্র দাদিই ছিলেন যার কথা একটু হলেও শোনার চেষ্টা করত ডামার। দাদিকে সত্যি খুব ভালোবাসত ডামার, তাই সবকিছু জেনেও দাদির বাড়িতে যাওয়ার কথা সম্মতি জানায় সে। সেই যে দাদির বাড়ি যায় ডামার, এরপর থেকে আর বাবার কাছে ফেরে মিশে, একেবারের মতো সে থেকে যায় দাদির বাড়িতে। স্বাভাবিক মানুষ হিসেবে থাকার চেষ্টা করলেও মাঝে মধ্যে পাগলাটা আচরণ করত ডামার। জেফ্রিকে তার দাদির কাছে পাঠিয়ে দেওয়া হলে তার মাদকাসক্তি কিছুটা কমে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। কিছুদিনের ভেতর আরো বেশি নেতিবাচক কাজে জড়িয়ে পড়ে ডামার। নতুন একটা চাকরিতে ঢুকলেও এরপর সেখান থেকে বিতাড়িত হয় ডামার। 1982 সালে ডামারকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় তাকে দেখা যায় প্রায় 25 জন নারী ও শিশুর সামনে খোলা সড়কে জামা কাপড় খুলে ফেলতে। 1985 সালে একটি চকলেট কোম্পানিতে মিক্সচার হিসেবে যোগ দেন ডামার। সেখানে একটু একটু করে গে শব্দটির সাথে এবং সমলিঙ্গ নামক ব্যাপারটির সাথে পরিচিত হয়ে ওঠে ডামার। আরো বেশি করে জানতে শুরু করে সে। শুধু তাই নয়, দোকান থেকে ছেলেদের ম্যানিকুইন চুরি করতেও দেখা যায় সময় ডামারকে। কিছুদিন পর ডামারের মাথায় চিন্তা আসে লাশ চুরি করার। এরপর থেকে লাশ চুরি করে যৌন কাজ চালু রাখে ডামার। সেটাও ছিল অনেকটা সবার চোখের আড়ালে। কম বয়সী শিশুদের সামনে যৌন কার্যকলাপ চালানোয় একবার পুলিশের হাতে ধরা খায় ডামার। সেবার তাকে এক বছরের গৃহবন্দিত্বের সাজা দেয় আদালত। এ সময় তাকে কিছু মেন্টাল থেরাপি দেয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এরপর থেকে সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। 1987 সালে দ্বিতীয় খুন করে ডামার। এবার তার শিকার স্টিভেন টমি নামের এক যুবক। একটা পার্টি থেকে টমিকে নিয়ে হোটেলে গিয়েছিল ডামার। দুজনে পেট ভরে মদপান করে সে সময়। এরপর মাতাল অবস্থায় টমিকে খুন করে সে। সকালে হুশ ফিরলে একটা বড় সুটকেসে নেয়, সেটাই লাশটা ভরে নিয়ে যায় ডামার দাদির বাড়িতে, লুকিয়ে রাখে সেই বাড়ির বেজমেন্টে। কয়েকদিন সেখানেই ছিল সুটকেসটা। ডামার কয়েকবার সেই লাশের সাথে যৌন কার্যকলাপ করেছিল বলে জানা যায়। এরপর জেফ্রি জানায় টমিকে খুন করার কোনো ইচ্ছাই ছিল না তার, নেশার ঘোরে সে এটি করে ফেলেছিল। এর কিছুদিন পরেই সে জেমস ডেক্সটার নামে একজন পুরুষ দেহ ব্যবসায়ীকে খুন করে। এই খুনগুলোর একমাত্র কারণ ছিল যৌন আনন্দ পাওয়া। কিশোর এবং তরুণদের খুন করে তার মৃতদেহের সাথে যৌন কার্যকলাপ করে সে আনন্দ পেত। এর মাঝখানে তাকে বেশ কয়েকবার জেলেও যেতে হয় যৌন হয়রানির অভিযোগে, কিন্তু কখনোই তার খুনগুলো নিয়ে কেউ সন্দেহ করেনি। দাদি তার দাঁতির এসব লেট নাইট পার্টি সম্পর্কে জানতেন, শোধরানোর চেষ্টাও কম করেননি, কিন্তু অনেকবার বলার পরও একসময় হাল ছেড়ে দেন তিনি। তবে ঘুণাক্ষরেও তিনি ভাবতে পারেননি যে ডামার এমন কিছু করে বেড়াচ্ছে। 1991 সালে জেল খেটে বের হয় ডামার। এরপরেই সবাইকে ধ্বংস করে দেওয়ার একটা বাসনা মনে চেপে বসল তার। সে বছর মে মাসের 27 তারিখে ডামারের প্রতিবেশী সান্দ্র স্মিথের ফোন পায় পুলিশ। স্মিথ জানান এক আফ্রো আমেরিকান তরুণকে নগ্ন অবস্থায় রাস্তায় ছুটতে দেখেছেন তিনি। ছেলেটার পেছনে পেছনে দৌড়াচ্ছিল ডামার। পুলিশ দ্রুত চলে আসে ঘটনাস্থলে। পুলিশ যখন পৌঁছায় তখন কিশোর ছেলেটা আবল তাবল কথা বলছিল, মোটামুটি উদ্ভ্রান্ত সে তখন। ডামার পরিস্থিতি নিজের দিকে নিয়ে যায় পুলিশকে মিথ্যে বলে। সে জানায় ছেলেটি তার প্রেমিক, দুজনের ঝগড়া হয়েছে। আমেরিকাতে সমকামীদের সংখ্যা অনেক, আর তাই পুলিশও ব্যাপারটাতে গোলমালের কিছু খুঁজে পায়নি সে মুহূর্তে। পুলিশ যাবার পরে ডামার ছেলেটিকে নিজের ঘরে নিয়ে খুন করে। উল্লেখ্য, ছেলেটার বড় ভাইও ডামারের হাতে খুন হয়েছিল এর আগে। তার লাশটাও খুঁজে পায়নি পুলিশ। লক্ষণীয় বিষয় হলো তার খুনের শিকার সকলেই পুরুষ ছিলেন এবং তাদের প্রত্যেকেই বয়সে তরুণ ছিলেন, অর্থাৎ কম বয়সী পুরুষ এবং কিশোরদের প্রতি তার যৌন আকর্ষণ ছিল। সে বছরই অর্থাৎ 1991 সালের মে থেকে জুলাই মাসের প্রতিটা সপ্তাহে ডামার অন্তত একজন মানুষকে খুন করে। প্রায় সবাই ছিল বয়সে তরুণ, আর তার প্রতিহিংসার শিকার হওয়া মানুষগুলোর বেশিরভাগই আফ্রো আমেরিকান। জুলাইয়ের 22 তারিখে ফ্রেসি এডওয়ার্ড নামের একজনকে খুনের উদ্দেশ্যে বাসায় নিয়ে আসে ডামার। তাকে হ্যান্ডকাফ পড়াতে গিয়ে ধস্তাধস্তি হয়, কিন্তু শরীরে ছুরির আঘাত নিয়েও পালিয়ে যেতে সক্ষম হয় ট্রেসি। সে যখন থানায় পৌঁছায় তখনও তার হাতে হ্যান্ডকাফ ঝুলছিল। পুলিশ এবার কাজে নামে। ট্রেসির দেওয়া তথ্য মতে গ্রেপ্তার করা হয় ডামারকে। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে 17 খুনের রক্তে রঞ্জিত এক মানুষ, যার নাম জেফ্রি ডামার। পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে এতদিনের অমীমাংসিত খুনগুলোর রহস্য উদ্ঘাটিত হয় এবার। ডামারও জেরায় স্বীকার করে নেয় সবকিছু, তবে দাবি করে নেশার ঘরে এসব করেছে সে। তার মানসিকতা পরিবর্তনের জন্য আসলে ছোটবেলায় করা সেই সার্জারি অপারেশনটা দায়ী, ইত্যাদি আরো অনেক কিছু। অবশ্য ডামারের বেশ কিছু মানসিক সমস্যা ছিল, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, স্কিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার এবং সাইকোটিক ডিসঅর্ডারের মতো অনেকগুলো মানসিক ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। খুনের সময় ডামারের করা নানা রকম কার্যকলাপের কথা উঠে আসে। জানা যায় খুন করার আগে ধর্ষণ, নির্যাতন ও নরখাদকের আচরণ ছিল তার। কাউকে খুন করার আগে তার সঙ্গে কানামাছি কানামাছি খেলতেন। শিকার যতক্ষণ না দৌড় দিত জেফ্রি ততক্ষণ তাকে কিছুই বলত না। যখনই বাঁচার আশায় কেউ দৌড় শুরু করত তখন তাকে পেছন হতে আক্রমণ করে খুন করত ডামার। আদালতের কাছে অবশ্য আমল পায়নি সেটা। 1992 এর 15 ফেব্রুয়ারি 10 ঘন্টার লম্বা শুনানি শেষে বিচারক তাকে প্রমাণ হওয়া 15টি খুনের অপরাধে 950 বছরের কারাদণ্ড দেয়। মানুষকে খুন করে তাদের মাথার খুলি আর হাড় জমানো শখ ছিল ডামারের। তাকে গ্রেফতারের পর তার দাদির বাড়ির বেজমেন্ট থেকে উদ্ধার করা হয় 4 বস্তা মানুষের হাড়। তার ঘর থেকে অ্যাসিড পানিতে ভেজানো অনেক মৃতদেহ ও তার ফ্রিজ থেকে মানুষের অনেক কাটা মাথা উদ্ধার করা হয়। এছাড়াও তার ঘরের মোমবাতির বেদি থেকে অনেক মাথার খুলি উদ্ধার করা হয়। জীবনটা খুবই অদ্ভুত, জীবনের নিয়ম নীতিগুলো আরো অদ্ভুত। প্রকৃতি অনাচার সহ্য করে না, সবসময় হয়তো সম্ভব হয় না, তবে কিছু ক্ষেত্রে প্রকৃতি অপরাধীকে শাস্তি দেয় নিজের হাতে। 17 জন নিরপরাধ মানুষকে খুন করে পৃথিবীর আলো বাতাসে হেসে খেলে বেড়াবে জেফ্রি ডামার, এটা প্রকৃতি হয়তো সহ্য করতে পারেনি। জীবনটা যার সিনেমার মতো নাটকীয়, তার শেষটায় দারুণ কোনো রোমাঞ্চ না থাকলে কেমন দেখায়? সে কারণেই বোধ হয় গল্পের শেষে তুলির আচরটাও ছিল অদ্ভুত রকমের। 1994 সালের 28শে নভেম্বর কারাগারের ব্যায়ামগারে কাজ করার সময় কথা কাটাকাটির জের ধরে ক্রিস্টোফার স্কেভান নামের আর এক কয়েদির হাতে খুন হয় ডামার। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে ডামারের মৃত্যু হয়। ডামারের মতো স্কেভারও ছিল আফ্রো আমেরিকান। ডামারের মস্তিষ্ক বিকৃত অপরাধের বেশিরভাগ শিকারও ছিল আফ্রো আমেরিকান মানুষ। ব্যাপারটা কি তাহলে শুধুই কাকতালীয়? না, বোধ হয়তো প্রকৃতিরও হাত ছিল এর পেছনে। জেফ্রি ডামার নেই, আছে তার কুকৃতিগুলো। মিলওয়ার্কি শহরের মানুষজন স্বীকার করতেও লজ্জা পায় যে ডামার সেই শহরেরই সন্তান। শহরের ব্যবসায়ীরা একত্রে টাকা তুলে নিলামে ওঠা ডামারের জিনিসপত্র কিনে ধ্বংস করে ফেলেছিলেন, যাতে এই পিশাচটার কোনো স্মৃতিচিহ্ন অবশিষ্ট না থাকে। তবে মানুষ চাইলেও ডামার মুছে যায়নি, এখনো ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার হিসেবে পরিচিত হয়ে আছেন জেফ্রি ডামার, অবশিষ্ট না থাকে।
এতক্ষণ ধরে শুনছিলেন সিরিয়াল কিলার জেফ্রি ডামারের কথা, আর আপনাদেরকে এই গল্প শোনালো সেতু। আর সময় হয়ে গেছে আমার দ্বিতীয় গল্পে যাওয়ার, অর্থাৎ কুয়াশার দ্বিতীয় কাহিনী, যার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন সাদিয়া ইসলাম দৃষ্টি। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর একটা বিরতি নিয়ে আবার ফিরছি আমি। সঙ্গেই থাকবেন, আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.1, সঙ্গে রয়েছে স্বামী। নাজমুল হোসেন মারা গিয়েছে, খবরটা শুনে সবাই একটু থমকে গেল। তবে তাই বলে অবাক হয়নি কেউই, এমন যে হবে সেটা সবাই জানত। অনেকদিন ধরে বিছানায় পড়েছিলেন শিক্ষক নাজমুল হোসেন। গ্রামের এলাকা, হাই স্কুলের শিক্ষক নাজমুল হোসেনের ছাত্রছাত্রীর সংখ্যাটাও কম নয়। স্যারের মৃত্যুর খবর শুনে সবাই একবার এসে দেখে গেল। সব কর্মকাণ্ড আর আনুষ্ঠানিকতা শেষে নাজমুল হোসেনের লাশের খাটিয়ে নিয়ে যাওয়া হলো কবরে। নাজমুল হোসেনের স্ত্রী হোসনেয়ারা তখনও কাঁদছে। এমন সময় খবর এলো, ঠিক যেখানে নাজমুল হোসেনের কবর দেওয়ার কথা সেখানে নতুন একটা কবর। কারো মাথায় ঢুকলো না রাতারাতি এখানে কবর কিভাবে এলো। নাজমুল হোসেনের শেষ ইচ্ছা ছিল বাবা মায়ের পাশে যেন তার কবরটা হয়। সেখানে যদি এক রাতের ভেতরে নতুন একটা কবর তৈরি হয় তাহলে তার সেই শেষ ইচ্ছে পূরণ করা হবে না। হোসনেয়ারার কিছু বলার মতন অবস্থা ছিল না। অগত্যা আলোচনা করে নাজমুল হোসেনকে সবাই কবরস্থানের দক্ষিণ কোনায় একটা ফাঁকা জায়গা দেখে সমাহিত করল। গল্পটা হয়তো এখানে শেষ হয়ে যেত, কিন্তু হলো না। তার কিছুদিন পরেই ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার কারণে মফিজুল ফজরের নামাজ শেষ করে কবরস্থানে গিয়েছিল নিজের বাবা মায়ের কবরটা জিয়ারত করতে। হঠাৎ করে ও খেয়াল করল কবরস্থানে কি যেন একটা বদলে গিয়েছে, কি যেন একটা অন্যরকম। এতগুলো নতুন কবর তো কবরস্থানে ছিল না। কবরস্থানে দারোয়ানকে ডাকল মফিদুল। দারোয়ানের চোখ ছানা বড় হয়ে গেল সব দেখে। সকাল হতে না হতেই ভিড় জমল কবরস্থানের চারপাশে।
কি হয়েছিল ঠিক করে বলো তো মফিদুল, তুমি কখন এসেছিলে এখানে?
আমি তো সকালবেলায় আইছি, ভোর বেলায়। কি জানি মনটা কইলে একটু বাপমার কবরটা দেখা যায়।
তারপর?
তারপর আর কি চেয়ারম্যান সাহেব, আমি তো মুখ সুক্ষ মানুষ, রিক্সা চালাই, বাদাম চোখকে ভুল দেখতেছি কিনা। দেখি আমার বাপ মায়ের কবরের পাশে ছাড়ি দিয়া নয়টা 10-15টা কবর। গত সপ্তাহে আইছিলাম, তখন ছিল না। আসানো কই থেকে আইলো বুঝবার বাড়ি নেই। তাই দারোয়ান রে
হসার মফিদুল সত্য কইছে, আমি তো কবরের পাশে ছোট ঘরটায় থাকি, তেমন হইলো তো আমি দেখতাম। এই কবর কে খুঁজছে আমি জানি না, কার কবর কখন দিল তাও জানি না।
মফিদুল ডাকার পর কি করলে তুমি?
আমি গুনলাম কবরগুলা, মোট 33টা কবর আছে এখানে, সবগুলো নতুন।
সবগুলো?
হ্যাঁ সবগুলা।
এর আগে নাজমুল স্যারের কবর দেওয়ার সময় এরকম হয়েছিল না?
হ্যাঁ স্যার, নিজ থেকে কবর হয়ে গেছিল এক রাতে। দিনের বেলা তো আমি এইখানে থাকি, কেউ কবর দিলে জানতাম। আর এই এলাকার কেউ মরলেও আপনারা বুঝতে পারতেন কি কোন চেয়ারম্যান সাহেব।
আচ্ছা ঠিক আছে, তুমি যাও আমি দেখছি। আর মফিদুল, তুমি গিয়ে হুজুর সাহেবকে একটু খবর দাও তো, বলো আমি ডাকছি।
কি হাসু স্যার,
হুজুর আমানতুল্লাহ এই গ্রামের মানুষ নয়, এই গ্রামের স্থানীয় চাইতে বাইরের মানুষ বেশি। তাদের ভেতরে আমানতুল্লাহ একজন, একা থাকতেই ভালো লাগে তার। অনেকের ধারণা উনি আসলে তেমন কিছুই জানেন না, শহর থেকে দূরে থাকতে চেয়েছে। হুজুর সেজে এই গ্রামে বসে আছেন, কিন্তু গ্রামের আরেক পক্ষের কাছে হুজুর আমানতুল্লাহ সাক্ষাৎ পীর, তার মতন ভালো মানুষ আর হয় না। সেটা হওয়াটাই স্বাভাবিক, হুজুর যার যখন যে দরকার হয় সেখানে উপস্থিত থাকেন। টাকা পয়সা পরামর্শ আশ্রয় কোনো কিছুতে না নেই তার। গ্রামে বসে একজন মানুষ এত টাকা পায় কোথায়, সেটাও সবার কাছে আশ্চর্যের ব্যাপার। রহস্যময় মানুষ হুজুর আমানতুল্লাহ, সব সময় পাঞ্জাবি পায়জামা পরে থাকেন, তবে মাথায় টুপি থাকেন সবসময়। মেহেদি রাঙা দাড়ি, চেহারার দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। এই চেহারার অজানে থাকার রহস্যই তার প্রতি বিতৃষ্ণা এনে দেয় অনেকের মনে। একটা বই পড়ছিলেন হুজুর, রেজাল্ট করেন ডাকছেন জেনে হাতের বইটা রেখে উঠলেন তিনি।
হুজুর কেমন আসানো ঘটনা কোন তো, একসাথে 33টা খবর, কে খুলল, ভূত ছিল নাকি হুজুর? ভূত বিশ্বাস করো নাকি?
না না হুজুর, কি যে বলেন, ভূতে বিশ্বাস করবো কেন, ভূত কি আর সত্যি সত্যি আসে নাকি?
ভূত নেই কিন্তু আত্মা। কি বলেন হুজুর, আত্মাও আছে?
থাকতেও পারে আবার নাও থাকতে পারে, হতে পারে মানুষ এই সব কিছু কল্পনা করে। এই যেমন আমি আমার মৃতা স্ত্রীকে প্রায় দেখি, আমার কাছে আসে, সে বসে কথা বলে হাসে, সেটা আমার ভুল নাকি সত্যি সেটা জানি না।
কি বলেন হুজুর, আপনার বউ আছিল নাকি?
ছিল।
একখান প্রশ্ন করি হুজুর, ভ্যালুই নিবেন না।
বলো,
আপনার স্ত্রীর মৃত্যু কেন হইল?
জানি না মফিদুল, আমি সেটাও জানি না।
এই যে হুজুর চলে এসেছেন, দেখেন তো কি ব্যাপার, এরকম কিছু আগে কখনো আমাদের গ্রামে হয়নি, মানে আমি যতদিন দেখেছি ততদিন। কি মনে হয়, ভূতের কাজ?
আপনি তো শহর থেকে পড়াশোনা করে এসেছেন, বয়সও কম, আপনি যদি এভাবে ভূতে বিশ্বাস করেন তাহলে।
শহর থেকে আসলেই যে ভূতে বিশ্বাস করা যাবে না তা না, তবে সেটা কথা না, কথা হলো এখানে যেটা ঘটছে সেটা কোনো হিসেব আমি পাচ্ছি না। একসাথে এক রাতের ভেতর 33টা কবর তৈরি হওয়া কোনো স্বাভাবিক ব্যাপার না। কে খুঁড়েছে এই কবর, কাদের লাশ আছে এখানে? আমাদের গ্রামে তো কেউ মারা যায়নি।
এক রাতের ভেতরে এতগুলো মানুষের কবর হতে পারে না এই গ্রামে, কবর খুঁড়ে দেখার ব্যবস্থা করেন।
তা না হয় করলাম, কিন্তু সেটা কি ঠিক হবে?
দেখাই যাক না, এতগুলো কবর কোথা থেকে হলো, কে করলো, কে কবরগুলো দিল, এসব জানতে হলে এই একটাই রাস্তা আছে, কবর খুঁড়ে দেখা।
ঠিক আছে তাহলে তাই দেখা হোক।
কবর খোঁড়ার জন্য কিছু দুঃসাহসিক মানুষ এগিয়ে এলো, বাকিরা ভয়ে কাঠ তখন। এরকম কিছু গ্রামে এটাই প্রথম, কবর খোঁড়ার মতন কাজে বেশিরভাগেরই সম্মতি নেই। কিন্তু চেয়ারম্যান আর হুজুর মিয়া যখন বলছেন, সেটা তো না করে কোনো উপায় নেই। তাছাড়া কৌতূহল যে সবার ভেতরে কাজ করছিল না তা না, সবারই দেখার আগ্রহ ছিল ভেতরে আসল লাশ আছে কিনা, আর থাকলেও সেটা কার। কিন্তু অদ্ভুত ব্যাপার, কবরে কিছুই পাওয়া গেল না, পুরো কবরটাই ফাঁকা।
এবার তাহলে কি করা যায় হুজুর, এগুলো তো সবই ফাঁকা।
পুরো ব্যাপারটাই আসলে আমাদের বোঝার অনেক বাইরে, কিভাবে এখানে এতগুলো।
হুজুর হুজুর, অ্যাক্সিডেন্ট হুজুর, অ্যাক্সিডেন্ট!
কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট?
ওই যে বড় রাস্তা সেইখানে,
চলেন তো দেখি, দেখে আসি।
মাঝারি আকারের একটা বাস ব্রেক ফেল করে প্রথমে গাছের সাথে ধাক্কা খেয়েছে, তারপর বীজ ভেঙে পড়েছে পাশের ক্ষেতে। ভেতরে সবার অবস্থা আশঙ্কাজনক। তাও হয়তো কয়েকজনকে বাঁচানো সম্ভব হতো, কিন্তু কেউ বেরোতে পারার আগে বাসে আগুন ধরে গেল, ইঞ্জিন গরম হয়ে গিয়েছিল। তখনও গ্রামের লোকেরা বাসের কাছে যেতে পারেনি। তার আগেই চোখের সামনে পুরো বাসটাকে জ্বলে যেতে দেখল সবাই। পানি দিয়ে অনেক চেষ্টায় আগুন নেভানো হলো, কিন্তু অনেক চেষ্টাতেও কোনো লাশের আত্মীয় স্বজন খুঁজে বের করা গেল না। আর কেউ এলো না লাশ নিতে। অগত্যা লাশগুলোকে দুই দিন পর ফিরিয়ে আনা হলো গ্রামে। সেখানে স্থানীয় কবরে লাশগুলোকে দাফন করা হলো। গ্রামের কবরের সেই ফাঁকা কবরগুলো তেমনটাই ছিল, সেখানেই দাফন করা হলো লাশগুলো। মোট 33টা লাশ, 33টা কবরে ঠিকঠাক ভাবে জায়গা হয়ে গেল তাদের।
কে তুমি? তুমি নাকি?
হ্যাঁ আমি। কি করে বোঝো বলো তো?
কি বলছি, তুমি এলে বুঝি কিভাবে? আমার কাছে তুমি ছাড়া কেউ আসে না এই সময়।
আচ্ছা কেমন হলো কেন বলো তো?
জানি না, মনে হলো কেউ যেন আমাকে বলে গেল যে যে তুমি সত্যি সত্যিই আছো, আমি সুস্থ, আমার কোনো সমস্যা নেই।
আমি থাকলে তোমার এখনো সমস্যা হয়?
সমস্যা যাতে না হয় সে কারণেই তো এখানে চলে আসা, তাই না? এই গ্রামে তোমাকে নিয়ে কেউ প্রশ্ন করতে আসবে না, আমাকে কেউ বলবে না যে আমি আমি পাগল।
তুমি কিন্তু ওই লোকটাকে আমার ব্যাপারে না বললেও পারতে, কি দরকার ছিল? এখন সবাই যদি প্রশ্ন করে আমার সম্পর্কে?
সবাই জানবে সত্যিটা, তুমি তো ছেড়ে আসা, তাই না?
কিন্তু এখন তো নেই।
আমি তোমাকে ভেবে ফেলেছি আয়সা, আমার উচিত হয়নি এত এত আগ্রহ দেখানো। তুমি বারণ করেছিলে তাও আমি থামিনি, আর সেটার ফলাফল ভোগ করলে তুমি, মরতে হলো তোমাকে। এমন হবে আমি কখনো ভাবিনি আয়সা, কখনোই ভাবিনি। আয়সা আছো? তুমি কি এখনো ঘরে আছো? আছো তুমি?
ঠিক তো মফিদুল, ঠিক শুনেছ?
ও স্যার, আমি নিজের কানে শুনছি, হুজুর সাহেব তার বিয়ার কথা বলতেছিলেন। তার বউর কোথাও?
তার বউ কোথায়, কিছু বলেছে?
সে নাকি মরে গেছে। এরপর জিজ্ঞেলাম উনি কি ভয় মরলেন, কিন্তু সেই কথাটার উত্তর হুজুর দিল না। এই যে বারে ও তো গতকাল নিজের কানে শুনাইছে, হুজুর নিজের স্ত্রীর সাথে নাকি কথা বলতেছিল ঘরের ভিতরে, তার বউয়ের সাথে, অথচ ঘরের ভিতরে কোনো মানুষজন নাই।
বারেক কেন গিয়েছিল হুজুরের বাড়িতে?
ওই যে বারেকের কি নাকি একটা সমস্যা ছিল, ওইটার ব্যাপারেই কথা কইতে গেছিল।
সমস্যার সমাধান হয়েছে?
ওরে বাপ রে বাপ, হুজুর সাহেব বাতাসের সাথে কথা বলতেছে, দেখো বারেক সমস্যার কথা বলতে যাবে, এত বুকের পাটা আছে নাকি?
আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি।
কেন সাহেব, হুজুর মানুষটা ভালো, ওনারে কিছু বললেন না, কিন্তু কোনো সমস্যা যদি হয় তাইলে? আমরা তো ছোটখাটো মানুষ, কিছু করবা পারি না। আপনি পারলে এই সমস্যাটার সমাধান একটু করেন, সত্যি কথাটা পারলে যাইনি।
ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি দেখব। হুজুরকে গ্রাম থেকে তাড়ানোটা এবার বেশ সহজ হয়ে গেল।
আর সবগুলো দিনের মতো রাতেই ঘুমোতে যাওয়ার আগে একবার পুরো কবরস্থানটা চক্কর দিচ্ছিল দারোয়ান। এই সময় অনেকে ইচ্ছে করে সাহস দেখানোর জন্য কবরস্থানে ঢুকে পড়ে, পরে হয় বিপদ। এমনিতেই কবরস্থান নিয়ে একটা ভয় মনের ভেতরে কাজ করে, তার উপরে কিছু উল্টোপাল্টা দেখলে চিল্লিয়ে সবকিছু মাথায় করে ফেলে সবাই, তখন সব দোষ গিয়ে পড়ে দারোয়ানের উপরে। সে কেন দেখেনি যে কেউ কবরে লুকিয়ে কবরস্থানে ঢুকেছে? আরে কবরস্থানে কিছু উল্টোপাল্টা তো ঘটতেই পারে, শত হোক এতগুলো মানুষের লাশ আছে এখানে, তাতে দারোয়ানের দোষ কি? কিন্তু আজকে তেমন কাউকে দেখল না। একটা সালোয়ার কামিজ পরে মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল দারোয়ান মুখপুর কবরস্থানের একেবারে মাঝখানে। কবরস্থানে দারোয়ান বলে কি মনে ভয় নেই নাকি? দারোয়ানের বুকটা ধপ করে লাফিয়ে উঠল, এত রাতে একটা মেয়ে এখানে কি করছে? পা এগোতে চাচ্ছিল না, তাও জোর করে সেটাকে টেনে নিয়ে মেয়েটার কাছে গেল মকবুল।
এই যে কে আপনি, শুনতেছেন? এই যে কথা বলেন না কেন, শুনতেছেন? আমি কবরস্থানে দারোয়ান, আমার সাথে কথা বলেন। এই যে
ওরা কোথায়, ওদের কোথায় রেখেছি?
কারা কোথায়? আমি কারো দেখি নাই। আপনি কেরা? বাইরন বাইরন কবরস্থান দেখা?
ওরা কোথায় আছে, কোথায়?
আপনারা না কইছি বাইরে হইতে? বাইরে যান, বাইরন।
এটা আমার জায়গা, এটা আমার, তুই বের হয়ে যা, তুই।
কি হয়েছিল বলো তো মকবুল, এরকম হলো কিভাবে তোমার সাথে?
আপনি একটু সরেন তো হুজুর, আমি দেখছি। দারোয়ান বলো কি সমস্যা, কেউ কি এসেছিল, কেউ মেরেছে তোমাকে?
আমি জানি না চেয়ারম্যান সাহেব, আমি তোমার কাজ করতেছিলাম।
আচ্ছা, তাহলে তোমাকে এভাবে মারলো কে?
কেউ মারে নাই।
তাহলে কেউ না মারলে শরীরের এমন অবস্থা কিভাবে হলো?
আমার তুইলে ছুঁড়েছে সেই মেয়ে লোকটা, একেবারে কবরস্থানের বাইরে গিয়ে পড়ছি।
কোন মেয়ে লোক, কে ছুঁড়ে ফেলেছে তোমাকে, দেখলে চিনতে পারবে?
জি হুজুর, পারুন।
কি যে বলছে, কোনো ঠিক ঠিকানা নেই। কোনো মেয়ে কেন, কোনো বিশাল শক্তিশালী পুরুষে তো কবরস্থানের মাঝখান থেকে মকবুলকে তুলে বাইরে ফেলতে পারবে না, বাড়ি খেয়ে মাথা নষ্ট হয়ে গেছে। ভুলভাল বলছেন, ওসব কানে নিয়েন না হুজুর।
কিন্তু হতে তো পারে ও সত্যি কথা বলছে, পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যেটার কোনো ভিত্তি নেই, ব্যাখ্যা হয় না। আর আপনিও তো সেদিন কবরস্থানে ভূতের কথা বলছিলেন।
তা বলছিলাম, কিন্তু সত্যি কি এসব আছে নাকি?
আমি মিথ্যা বলতেছি না স্যার, সাধারণ একটা মাইয়া ছেলের কামিজ পরা, অথচ আমার একটা বলের মতন সুইড়া দেওয়ালের ওই পাশে ফেলাই দিচ্ছে।
আচ্ছা, তুমি বিশ্রাম নাও, আমরা দেখছি। ডাক্তার, মকবুল কতদিনে ছাড়া পাবে হাসপাতাল থেকে?
আমি সুস্থ, আমি আজকেই বাড়ি যাব। এই যে দেখেন, হাত পা সব ঠিক আছে, ব্যথা একটু আছে, তবে সেটা ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে, আমি বাড়ি চলে যাব।
আচ্ছা, এত করে যখন বলছে তখন ওকে বাড়িতেই যেতে দাও।
বাড়িতে এসে দারবার মকবুলের মন খুব বেশি দিন টিকল না। সব সময় যে বাইরে বাইরে থেকে অভ্যস্ত, তার কি আর ঘরের চার দেয়াল ভালো লাগে? ঠিক দুই দিন পরেই রাতের বেলা তার মনে হলো কবরস্থানে যাওয়া হয় না। কে জানে ওখানকার কি অবস্থা, গত 23 বছরে তো কখনো কবরস্থান ছেড়ে বেশি দিন থাকেনি। ঘুম আসতেই চাইল না যেন মকবুলের চোখে। বেশ খানিকক্ষণ ছটফট করে বেরিয়ে পড়ল মকবুল, উদ্দেশ্য কবরস্থান, একটা চক্কর কেটেই চলে আসবে, নিজেকে মনে মনে বলল মকবুল।
ইস, দুইটা দিন খালি আহি না আর তার পাশে এমন বাঙ্গা বাঙ্গি শুরু হয়ে গেল গা। এই দেয়ালটা তো ঠিকই ছিল, বাংলোকেরা নিশ্চয়ই বদমাস বাচ্চাগুলো। আমার ঘরে জিনিসপাতি সব ঠিক আছে তো, যাই একবার দেখে আসি।
থাম, থেমে যা।
কে কে কথা কয়?
আমি, আমি এখানে।
আরে তুই, তুই না আমাদের ছুঁড়া মারছিলি, যাবি না কোথাও, থাম। এখনই আমি সবার একটা একটা ধরে ধরাই দিব।
এদিকে তাকা, তাকা
কি আছে ওখানে? আরে গর্ত কেন, গর্ত কে খুঁড়ছে? তুই
গর্ত না,
গর্ত না তাইলে কি এটা?
কবর, কবর,
কবর। এখানে কবর আসলো কেন, কেড়ায় মরছে, কখন মরলো?
কেউ এখনো মরেনি, এইবার মরবে।
না
পরের দিন দারোয়ান নবুলের লাশ পাওয়া গেল কবরস্থানে। গত কয়েকবারের মতন আগে থেকে কবর খোঁড়া ছিল। প্রথমে কেউ কবর খুঁড়ে রেখে গিয়েছে, আর তারপর মৃত্যু হয়েছে তার। নিজের কবর দেখার পরেও মৃত্যুর আগ অব্দি বুঝতে পারেনি মকবুল যেটা ও নিজের জন্য খোঁড়া হয়েছে। কে মেরেছে মকবুলকে? গোটা গ্রামে, তার পাশের গ্রামে সবখানে ছড়িয়ে গেল খবর। সবাই আসতে লাগলো দলে দলে দেখার জন্য। অদ্ভুত এমন কাণ্ড আর কয় জায়গাতেই বা হয়।
এমন তো হতে দেওয়া যায় না হুজুর, কিছু একটা উপায় তো বের করতে হবে।
তা না হয় করলাম, কিন্তু যদি সত্যি আমাদের কিছু করার না থাকে?
আপনিও কি ভাবছেন?
না, আমি কিছুই ভাবছি না, কিন্তু সম্ভাবনার কথা তো উড়িয়েও দেওয়া যায় না, কি বলেন?
তা ঠিক, আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমার বদনাম করার জন্য কেউ একজন এমন করছে, এভাবে কবর খুঁড়ে তারপর মানুষকে মারার একটা উপায় বের করছে।
কারা এমন করবে?
আমার বিরোধী পক্ষ, আপনি তো জানেন না, অনেকেই আমাকে ঠিক পছন্দ করতে পারে না। আমি ছোটবেলা থেকে বাইরে বাইরে মানুষ, গ্রামে তেমন আসিনি। এখন পড়াশোনা শেষ করে গ্রামে বাবার জায়গায় চেয়ারম্যান হয়েছি, এটা অনেকেই আশা করেনি।
তা আশা না করারই কথা, কে ভাববে যে কোনো শিক্ষিত মানুষ এই অজপাড়া গায়ে এসে পড়ে থাকবে?
আমি যদি না থাকি তাহলে সব চাইতে বেশি সুবিধা কিন্তু আপনারই, আপনাকে সবাই চেয়ারম্যান বানিয়ে দেবে।
মজা করছেন?
তা একটু করছি। কেন, চেয়ারম্যান হয়েছে বলে কি মজা করা যাবে না নাকি?
না তা কেন করা যাবে, তবে সত্যি যদি এমন কিছু হয়ে থাকে, মানে আপনি যদি এমন কিছু হয়েছে বলে মনে করে থাকেন, তাহলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলুন, আমার এসবের মোহ নেই।
তা না হয় নেই, কিন্তু আপনিও তো শিক্ষিত মানুষ, আপনি কেন এখানে পড়ে আছেন এই গ্রামে?
আমার শহরে থাকতে ভালো লাগে না।
ভালো লাগে না, নাকি থাকতে পারেন?
ওই একই কথা।
না একই কথা না, এই যেমন আপনি নিজেও থাকতে না চাইতে পারেন, আবার অন্যরাও চাইতে পারে যে আপনি না থাকুন।
তেমন কিছু না, শহরে দম বন্ধ লাগে আমার, মানুষ ভালো লাগে, কিন্তু শহরের মানুষগুলো খুব মেকি হয়।
আচ্ছা বাদ দিন, ওই যে ইন্সপেক্টর চলে এসেছেন, উনি বরং পরীক্ষা নিরীক্ষা করে দেখুক কি হয়েছিল।
সেটা করাই ভালো।
আজকে এতক্ষণ ধরে আমরা কুয়াশা যে গল্প শুনছিলাম, সেখানে আমরা শুরুতে দেখি যে নাজমুল হোসেন নামে একজন মারা গিয়েছে, আর যে কোনো মৃত্যুর সংবাদই বেদনাদায়ক। নাজমুল হোসেন অনেকদিন ধরেই বিছানায় পড়েছেন, তিনি শিক্ষক মানুষ ছিলেন, সে মারা যাবার তাদের স্যারের মৃত্যুর কথা শুনে ছাত্রছাত্রীর সংখ্যাও ছিল প্রচুর, এবং দেখা গেল সবাই দেখতে গিয়েছে। সব কিছু শেষ করে, অর্থাৎ তাকে অন্তিম শয়নের আগে যে সমস্ত কাজ সবকিছু শেষ করবার আগে তার খাটিয়ায় করে তার লাশ নিয়ে যাওয়া হলো কবরে, এবং তিনি চেয়েছিলেন যে তার কবর তার বাবা মার কবরে পাশে দেওয়া হোক। কিন্তু সেখানে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল, তাকে যেখানে কবর দেওয়া সেখানে সারি সারি কবর তৈরি হয়ে গেছে। এতগুলো কবর করতে গেলে সব মানুষ খুব অবাক হয়ে গেছে সেটা দেখে। তো যাই হোক, আস্তে আস্তে আর গল্প এগোচ্ছিল, আপনারাও শুনছিলেন। আসুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরছি। আপনি রয়েছেন কুয়াশায় আজ শ্যামিনের সঙ্গে, আসুন রেডিও 9.2 FM। ইন্সপেক্টর দারোয়ান মকবুলের শরীরে এমন কিছু খুঁজে পেলেন না যেটা দেখে বলা যায় এটা অস্বাভাবিক মৃত্যু। হঠাৎ করে হৃৎপিণ্ডও কাজ করা বন্ধ করে দিয়েছে, ফলে মৃত্যু হয়েছে। কিন্তু একটা প্রশ্ন চেয়ারম্যান এবং হুজুর দুজনের মাথাতে ঘুরতে থাকে, কি এমন দেখেছিল মকবুল যে এই বয়সে তার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিল? তবে সাধারণ মানুষের মনে সব প্রশ্ন নয়, দেখা দিল ভয়। কবরস্থানের আশেপাশে যাওয়া বন্ধ করে দিল সবাই, মানুষ ভুলতে পছন্দ করে, কিছুদিনের ভেতরে হয়তো এসব ভুলে যেত গ্রামের মানুষ। কিন্তু ভুলতে দিল না একটা মেয়ে।
হুজুর একটা কথা ছিল।
জি বলেন।
মানুষ অনেক কথা বলে, তাই শুনতে পাই। এমনিতে আপনি মানুষটাকে আমি খুব ভালো বলেই জানি, সবার বিপদে আপনাদের পাশে দাঁড়ানো ব্যাপারটা ভালো। কিন্তু কয়েকজন বলছিল।
কি বলছিল?
না মানে বলছিল আপনি নাকি কার সাথে কথা বলেন, মানে অদৃশ্য কারোর সাথে।
আচ্ছা আমি এটা দিয়ে পরে আপনার সাথে কথা বলবো চেয়ারম্যান সাহেব, আশা করি সমস্যা হবে না।
ঠিক আছে পরেই না হয় কথা বলবেন, আসলে সমস্যা তো আমার না, মানুষ বলছে তাই।
আমি আমি আসলে আরেকটা বিষয় আপনার সাথে কথা বলতে এসেছিলাম। কিছুদিন ধরে আমি একটা মেয়েকে ঘুরতে দেখছি কবরস্থানের আশেপাশে।
ওদিকে আপনি যান নাকি?
না তা না, তবে মাঝে মাঝে ওই রাস্তায় যাওয়া পরে কয়েকবার দেখলাম, পরিচিত কেউ বলে মনে হলো না, তাই ভাবলাম আপনাকে বলি।
দেখুন হুজুর, আপনি তো এই গ্রামে এসেছেন খুব বেশি দিন হয়নি, সবার সাথে মিলেমিশে আছেন যেভাবে খুব ভালো, কিন্তু সবকিছু নিয়ে মনে হয় মাথাটা না ঘামানোই ভালো, আর এর পরিণামও কিন্তু ভালো হবে।
ঠিক আছে আমি মাথায় রাখবো।
কি শুনলো না তোমার কথা?
না শুনলো না, আর আমিও জোর দিয়ে কিছু বলতে পারিনি, আমি নিজে চোখে তো দেখিনি।
কিন্তু আমি তো দেখেছি, তোমাকে আমি যা দেখেছি তাই বলেছি, তুমি কি আমার কথা বিশ্বাস করো না নাকি?
জানি না আয়েশা, মাঝে মাঝে মনে হয় তুমি কি সত্যি আমার কল্পনা? ওরা যে আমাকে পাগল বলে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিল, সেটা কি কোনো ভুল ছিল নাকি ঠিক কাজটাই করেছিল?
খুব কষ্ট পেলাম, আমি আছি তুমি সেটাই বিশ্বাস করছো না, তাহলে আমার কথা কি করে বিশ্বাস করবে বলো?
কিন্তু তোমাকে বিশ্বাস না করলে আমি চলতে পারি না, একটা দিন চলতে পারি না।
আমি সত্যিই মেয়েটাকে দেখেছি কবরস্থানের আশেপাশে ঘুরে বেড়াতে।
কিন্তু কেন কেন ঘুরে বেড়ায়? তুমি তো অনেক কিছুই জানো, তাহলে তুমি যতটা জানো ততটা আমাকে বলো, দেখি আমি কিছু বুঝতে পারি কিনা।
ঠিক বলতে পারছি না, কিন্তু যত রহস্য সব ওই কবরস্থানেই লুকিয়ে আছে। আমি একবার কেবল ওটার ভেতরে যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানে এত কান্না এত আহারে মিশেছিল, আমার কান ফেটে যাচ্ছিল, আমি থাকতে পারিনি ওখানে বেশিক্ষণ।
গ্রামটা এত সুন্দর, এখানকার মানুষগুলো এত ভালো আছে, ওদের কেন কোনো কষ্ট থাকবে? ওদের কেন কোনো আহাজারি থাকবে মৃত্যুর পর? ওদের আত্মা কেন কাঁদবে? চেয়ারম্যান রেজাল করে মতো কিছু জানে না,
কিংবা হয়তো জানলেও বলতে চায় না। আমার ঠিক সুবিধার মনে হয় না মানুষটা।
সবাইকে কেবল খারাপ ভাবো তুমি, এমন ভাবা বন্ধ করো তো। আয়েশা, এই আয়েশা আবার চলে গেলে।
এই কিছুদিন পরের কথা, একদিন গ্রামের সবাইকে লাঠি সুটা নিয়ে দৌড়তে দেখা গেল। সব থেকে বাচ্চা ছেলেটাও জানে কি অসাধারণ কাণ্ডটা আজ ঘটে যাচ্ছে। এতদিন ধরে গ্রামের মানুষেরা যে ডাইনির অভিশাপে মারা পড়েছিল, যার কুনজর গ্রামের গায়ে লেগেছিল, তাকে খুঁজে পাওয়া গিয়েছে। সে ডাইনি কবরস্থানে থাকে, আজকেও তাকে কবর খুঁজে দেখা গিয়েছে। সবার কাছে এখন পরিষ্কার হয়ে গিয়েছে যে কে কবর খুঁড়ে আর কার অভিশাপে সব মানুষ মারা যায়। বেশ খানিক্ষণ মুখ থেকে কথা সরল না রেজাল্ট করিনি। আসলেই কি তাই? আসলে কি কবরস্থানে কোনো মেয়ে থাকে? এই সবই তার অভিশাপ।
কি বলেন হুজুর, দেখলেন তো কেমন কায়দা করে ফেলেছি পুরো ব্যাপারটাকে। আপনি সেদিন কথাটা বলার পর থেকে ভাবছিলাম আপনার মতো একজন মানুষ কেন উল্টো পাল্টা বলবে আমাকে। নিশ্চয় কিছু একটা দেখেছেন আপনি কবরস্থানে, তাই একটু খোঁজ লাগালাম। আর তারপরে দেখলাম
কি? দেখুন,
আমার লাঠিয়াল বাহিনীর প্রধান কদম আলী ওদিক দিয়ে যাচ্ছিল, ওর চোখেই প্রথম পড়ে ডাইনিটা, একটা কবর খুঁড়ছিল পাগলের মতো। যেন সেখানে অমূল্য কিছু আছে।
তারপর?
তারপর আর কি, আমাদের সবাইকে ডাকলো কদম। ডাইনির অবশ্য সেদিকে কোনো নজর ছিল না, সে তার মতো কবর খুঁজছিল। আমরা যখন ওকে ধরে সরিয়ে আনছিলাম তখনও চেঁচাচ্ছিল, সে বলছিল সবাইকে মেরে ফেলবে, সবাইকে খুন করে ফেলবে।
কোথায় রেখেছেন আপনাদের ডাইনিকে?
ওই যে ওখানে বেঁধে রাখা হয়েছে পিলারের সাথে।
খুন করে ফেলবো তোকে, খুন করে ফেলবো, সবাইকে কবরের ভেতর ফুটে ফেলবো, কেউ বাঁচবি না, তারা তারা কেউ রেহাই পাবি না।
দেখলেন, দেখলেন কেমন করলো?
মনে তো হচ্ছে আপনার উপরেই খেপে আছে বেশি, আর কাউকে দেখে তো খুন করার কথা বলছে না।
কি বোঝাতে চাচ্ছেন? আমি কি করেছি
জানি না, সবকিছু জানার ক্ষমতা তো আমাকে দেননি খোদা, তবে জানতে পারলে মনে হয় ঘটনাটা অন্যরকম হতো। এই মেয়েটাকে ছেড়ে দিতেন আপনারা।
আপনি হয়তো ভাবছেন এই মেয়েটাকে আমি মেরে ফেলতে চাচ্ছি। ওই যে দেখুন, জনগণের দিকে একবার তাকান, গণতান্ত্রিক দেশ, ওদের কথার উপরে তো আর কথা বলতে পারি না, আর বললেও কেউ শুনবে না। আমি কিছু না করলেও ওরা ওই পাগলি মেয়েটাকে মেরে ফেলবে।
তার মানে আপনি জানেন এই মেয়ে ডাইনি না, এই মেয়ের পক্ষে এমন করা সম্ভব?
হ্যাঁ, এরকম করাটা সম্ভব বলে মনে হচ্ছে না, কিন্তু তাতে আমার কি, এমনিতেও বেশ কিছুদিন ধরে সবাই খুব খেপেছিল, কে জানে হয়তো কয়দিন পর আমার উপরে এসেই চড়াও হতো। তাও কাউকে তো পেলাম যার উপর দিয়ে সব ঝড়ঝাপটা যাবে। এই মেয়ে ডাইনি কিনা সেটা আমি জানি না, তবে ওই মানুষগুলোকে বাধা দেওয়ার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার নেই।
আপনি ইচ্ছে করলেই এই মেয়েটাকে বাঁচাতে পারেন, সব কথা শুনে তারপর সিদ্ধান্ত নিতে পারেন।
তাতে করে সবাই আমার উপর আরো খেপে যাবে, ভাববে আমি ইচ্ছে করে ডাইনিটাকে বাঁচিয়েছি, এই সবকিছুর পেছনে আমার হাত ছিল, আমিই মানুষ মেরেছি। ক্ষমতা অনেক বড় বিষয় হুজুর, খামোখা শহর থেকে এখানে এসে পড়েনি আমি, বংশ পরম্পরায় গ্রাম আমাদের পরিবারের হাতে ছিল, এই একটা ঘটনার কারণে সেটা হাতছাড়া করতে পারি না আমি।
কি করব আমি, আমি আমি কি করব?
মেয়েটার কোনো দোষ নেই, তুমি ওকে মারতে দিও না।
কিন্তু আমি কিভাবে আটকাবো, কিভাবে এতগুলো মানুষকে?
মেয়েটাকে ওরা আগুনে পুড়িয়ে মেরে ফেলবে, তুমি কিছুই করবে না।
আমার ক্ষমতা নেই, আমার সেই ক্ষমতা নেই, আমি কিছুই করার যোগ্য না।
আমার মৃত্যু তুমি আটকাতে পারোনি, এই মেয়েটাকে অন্তত বাঁচাও, বাঁচাও শুভ, প্লিজ বাঁচাও।
আমি আমি আমানতুল্লাহ, আমি হুজুর, আমি শুভ না, আমি শুভ না।
তুমি ওকে বাঁচাও, বাঁচাও।
কিভাবে বাঁচাবো, কিভাবে বাঁচাবো,
কিভাবে, কিভাবে?
আরে আরে আরে, এই হুজুরের কি হলো? হুজুর, হুজুর উঠুন, হুজুর, হুজুর।
আমানতুল্লাহ হুজুরের জ্ঞান ফিরল পরের দিন দুপুরে। জ্ঞান ফিরতে প্রথমেই মেয়েটার খবর জানতে চাইলেন হুজুর, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে, জীবন তো পড়তে হয়েছে পাগল মেয়েটাকে। খবরটা শুনে চোখ বন্ধ করে ফেললেন আমানতুল্লাহ হুজুর। তার চোখে ভেসে উঠল আচ্ছা আচ্ছা কিছু স্মৃতি।
কিন্তু এটা তো স্বাভাবিক না আয়েশা, তুমি মৃতদেরকে দেখতে পাও, তোমার কি মনে হয় এটা স্বাভাবিক?
না, আমিও জানি এটা স্বাভাবিক না, কিন্তু এটা নিয়ে আমার করার কি আছে বলো? আমি ইচ্ছে করে দেখি না, ওরা আমার চোখের সামনে চলে আসে।
কিন্তু শুধু তুমিই কেন, তোমাকেই কেন ওরা দেখা দেয়?
জানি না, এমনকি যাদেরকে আমি দেখতে পাই তারাও জানে না কেন আমি তাদেরকে দেখতে পাই।
বাসায় কাউকে বলেছো?
না, কিন্তু আমার আচরণে হয়তো ওরা কিছু একটা আন্দাজ করতে পেরেছে, আর কয়দিনের ভেতরে হয়তো সবকিছু বুঝে যাবে, তখন আমাকে আট দশটা স্বাভাবিক মানুষের মতো বাঁচতে দেবে না কেউ। আমার ভয় হচ্ছে শুভ, খুব ভয় হচ্ছে।
আচ্ছা, ডাক্তার বা প্যারানর্মাল ব্যাপারে জানে এমন মানুষের কাছে গেলে হয় না? চলো যাই, হয়তো কেউ কোনো একটা উপায় বের করে দিতে পারবে।
তুমি যেখানে নিয়ে যাবে আমি যাবো শুভ, কিন্তু তাতে কতটুকু কাজ হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে।
আচ্ছা ঠিক আছে, আগে যাই তো, তারপর না হয় দেখা যাবে।
ওকে, কালকে তাহলে আমরা কোনো একজন সাইকোলজিস্টের কাছে যাচ্ছি।
পুরনো দৃশ্যগুলো যেন হঠাৎ করে ঝাপসা হয়ে গেল হুজুরের চোখে, চোখ বন্ধ করেও সেদিনের মেয়েটাকে স্পষ্ট দেখতে পেলেন তিনি। সেদিন দূর থেকে চেহারা ততটা পরিষ্কার দেখতে পাননি, কিন্তু আজ সামনে থেকে দেখে মায়া ভরা একটা মুখ, মুখের কোনো খানি কোনো অস্থিরতা নেই, খুব শান্ত, যেন জানে যে সে যা করবে ঠিক করবে, যা করেছে ঠিকই করেছে। ঠোঁটের কোণে একটা বিদ্রুপের হাসি।
তুমি হাসছো কেন?
হাসবো না, হাসবো না কেন? আমাকে হাসতেও নেই।
তুমি কেন এসেছো? আমি তো তোমাকে ভাবিনি, আমি তোমাকে একটুও ভাবিনি।
আমি আর আয়েশা যে আলাদা নই, তাই ওর কথা ভাবতে গেলেই আমার কথাও চলে আসবে তোমার মনে। কেবল আমি কেন, এরকম আরো অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীতে, তাদের সবাইকে দেখতে পাবে তুমি। তুমি আয়েশাকে বাঁচাতে পারতে, আমাকেও বাঁচাতে পারতে, কিন্তু কোনো চেষ্টাই করনি।
আমি চেষ্টা করেছিলাম, আমি আয়েশার কথা বিশ্বাস করেছিলাম।
না, করনি। আয়েশা যেদিন তোমাকে বলেছিল যে ও মৃতদের দেখতে পায়, সেদিনও বিশ্বাস করনি, আর এবার যখন বললো আমার কথা তখনও বিশ্বাস করনি, সন্দেহ করে গিয়েছো।
সেটাই কি স্বাভাবিক না?
হ্যাঁ, সেটাই স্বাভাবিক। একটা মানুষকে বাঁচিয়ে রাখার চাইতে তাকে পাগল বলে মেরে ফেলা অনেক বেশি।
আমি সেটা বলিনি।
কি ভেবেছিলে, আমরা সবাই তোমাকে ছেড়ে দেব? কেউ এতটুকু পরিমাণ ছাড় দেবে না তোমাকে। আয়েশার ব্যাপারে ডাক্তারের কাছে না গেলে আজ হয়তো বেঁচে থাকতো, এভাবে বন্দি করে শিকল দিয়ে বাঁধা হতো না ওকে।
আমি বুঝতে পারিনি।
আর এখন, এখনো কি বুঝতে পারো না? এখন তো আয়েশাকে তুমি নিজেই দেখতে পাও।
তা ভাই, কিন্তু ও সত্যি নাকি কল্পনা সেটা এখনো বুঝতে পারিনি আমি।
আমার সম্পর্কে আয়েশা যা বলেছিল সেটাকেও বিশ্বাস করনি?
বিশ্বাস করার মতন কোনো কারণ ছিল না। আমিও আর দশটা মানুষের মতন ভেবেছি। ও ও হয়তো
পাগল, তাই না?
না, পাগল আমি কখনো ভাবিনি ওকে।
ভেবেছো? ঠিক যেমন এখন সবাই তোমাকে পাগল ভাবে, সবাইকে তার কাজের প্রায়শ্চিত্ত করতে হবে, সবাইকে।
কিন্তু তোমার কি হয়েছিল, কি চাও তুমি?
এই গ্রামের মানুষগুলো সবাই আমার শত্রু, আমি সবাইকে মেরে ফেলতে চাই, সবাইকে এক এক করে মেরে ফেলতে চাই।
মেরে ফেলতে চাই বললেই তো হলো না, তুমি কেন মারতে চাও ওদের বলো? কেন মারতে চাও? এতগুলো নিরপরাধ মানুষকে তুমি মারতে পারো না, ওরা কি করেছে?
সেটা না হয় তুমিই বের করে নাও। মনে রেখো, কেবল আমাকে বা আয়েশাকে না, তুমি সব মৃতকেই দেখতে পাও আমাদের মতো। তুমি খুঁজে বের করো।
আমি আয়েশার সাথে কথা বলতে চাই। আয়েশা কোথায়? কোথায় ও?
যার কথা তুমি কখনো বিশ্বাস করনি তাকে কেন দেখতে পাও? ভুলে যাও আয়েশার কথা, আমার সাথে কথা বলো, আমাকে জিজ্ঞেস করো, আমি সব বলছি। আয়েশা ক্ষমা করে দিতে পারে, আমি না, আমি কাউকে ছাড়ব না। যারা আমাকে মেরে ফেলেছে, যাদের কারণে এই গ্রামে এত অশান্তি, তাদের সবাইকে মেরে ফেলবো আমি। যাদের কারণে আমার মা মারা গিয়েছে, আমার বাবাকে খুন করেছে, তাদেরকে না মেরে আমি শান্তি নেই।
কে কে তোমার বাবা, কে তোমার মা, তুমি কে আমাকে বলো? আমি তোমার বাবা মায়ের খুনের শাস্তি দেব, যারা অবিচার করেছে তাদের শাস্তি দেব আমি। কিন্তু তাই বলে গ্রামের শহর উপরে এমন অবিচার করো না। বলো আমাকে, তুমি কে?
খুঁজে দেখো, খুঁজলে সব পাওয়া যায়, সব।
পুরোপুরি সুস্থ হয়ে উঠতে মাসখানেক লেগে গেল হুজুরের, কিন্তু এক মাস হাত পা গুটিয়ে বসে থাকলেন না আমানতুল্লাহ হুজুর। মাঝে মাঝে কাউকে না বলেই ঘর থেকে বেরিয়ে যাওয়া শুরু করলেন তিনি। অসুস্থ মানুষ কোথায় যাচ্ছে সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা দেখালো না কেউ, দেখানোর কোনো উপায়ও ছিল না। এখনো গ্রামের মানুষ বিপদের হাত থেকে রক্ষা পায়নি। দুদিন পরপরই নতুন কবর আর মানুষের মৃত্যু এখন স্বাভাবিক ঘটনা হয়ে পড়েছে সবার কাছে। কিন্তু সেসব নিয়ে চিন্তিত হলেন না হুজুর আমানতুল্লাহ। অদ্ভুত কিছু ব্যাপার জানতে পারলেন তিনি, খুবই অদ্ভুত আর গোপনীয় ঘটনাগুলো তাকে বললো গ্রামের শেষ মাথায় ছোট্ট ঘরে থাকা এক বুড়ি।
কি হলো হুজুর, বসুন, কিছু কি বলবেন?
আপনার সাথে কিছু কথা ছিল আমার।
তা তো থাকবেই, আমারও ছিল। আমি বুঝতে পারছি না কি করলে সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো উপায় বলতে পারেন হুজুর?
সেটা আপনি আমার চাইতে ভালো জানেন চেয়ারম্যান সাহেব।
মানে আমি কিভাবে জানব? আর আমি যদি জানতাম তাহলে কি আরো আগেই ব্যবস্থা নিতাম না? এভাবে নিশ্চয়ই হাত পা গুটিয়ে বসে থাকতাম না।
সেটাও আপনিই ভালো জানেন। আচ্ছা, যেটা জানতে এসেছিলাম আমি, চেয়ারম্যান সাহেব, আপনার সম্পর্কে খুব বেশি কিছু জানার সুযোগ হয়নি আমার। আপনার বাবা কিভাবে মারা গেলেন?
সেটা আপনি জেনে কি করবেন? অনেকদিন আগেই মারা গিয়েছেন উনি। এখন সেসব কথা না টেনে আনলেই কি ভালো? না
তা ঠিক, কিন্তু আমার কয়েকটা ব্যাপার একটু জানা দরকার, না হলে পুরো ব্যাপারটাই কেমন যেন খোলাটে হয়ে থাকছে।
কি ব্যাপারে জানতে চান বলুন, আমি বলছি।
সবটা সত্যি সত্যি হতে হবে কিন্তু।
ঠিক আছে, আমি সত্যি বলবো।
তো যেটা বলছিলাম আর কি, আপনার বাবার মৃত্যু হলো কিভাবে?
হার্ট দুর্বল ছিল, হার্ট অ্যাটাক হয়ে।
তাই নাকি? তো উনি হার্ট অ্যাটাক করলেন কেন? মানে ডাক্তারকে দেখাননি? ওনার হার্ট যে দুর্বল সেটা আগে থেকেই জানতেন? কোনো ওষুধপত্র বা কিছু?
না, কিছুই ছিল না। আসলে আমরাও পুরো বিষয়টা জানতে পারলাম বাবা মারা যাওয়ার পর। এর আগে বাবা কখনো আমাদের বলেনি হার্টের ব্যাপারে। হয়তো বুকে ব্যথা হতো, কিন্তু জানাননি।
উনি যখন মারা যান তখন আপনি কোথায় ছিলেন?
আমি এখানেই ছিলাম বাড়িতে। আমার পড়াশোনা শেষ তখন, ভাবলাম কিছুদিন বাড়িতেই থাকি। বাড়িতে থাকলে কয়েকদিন বিশ্রাম নেওয়া হবে, আর বাবা সবসময় চাইতো আমি যেন গ্রামে তার কাজে সাহায্য করি, সেটাও করা হবে।
আপনার মা কি তখনও বেঁচে ছিলেন?
না, মা মারা যায় অনেক ছোটবেলায়। খুব ভালো করে মায়ের চেহারা মনে নেই আমার।
আর কেউ ছিল না আপনার, মানে আর কোনো ভাই বোন বা আত্মীয়?
না, ছিল না। মানে হ্যাঁ, একটা বোন ছিল, কিন্তু হঠাৎ করে পাগল হয়ে যায় ও, তারপর কোথায় যেন চলে গেল আর খুঁজে পাইনি।
খুঁজলেই হয়তো পাওয়া যেত, ভালো করে হয়তো খুঁজে নিনি।
কি বলতে চাচ্ছেন?
বলতে চাচ্ছি অনেক সময় যে জিনিসটা খুঁজছেন সেটা ঘরের ভেতরে থাকলেও আমরা খুঁজে পাই না।
পরিষ্কার করে বলুন তো ঠিক কি বলতে চাচ্ছেন আপনি।
পরিষ্কার করে বলার মতন সময় এখনো আসেনি রেজাউল করিম সাহেব, আপনি বরং ভাবুন। আমি আবার আসবো আপনার সাথে কথা বলতে। আপনি কি কথা বলতে চাচ্ছেন নাকি নিজ থেকেই নিজের ভুল স্বীকার করে নেবেন? আপনি নিজ থেকে বললে আমার আর কষ্ট করতে হবে না, আর আপনার এই গ্রামের মানুষগুলো রেহাই পায় সমস্যার হাত থেকে।
দ্বিতীয় পর্বে আমরা দেখেছি এই দারোয়ান মকবুলও মারা গেছে এবং পুলিশ কোনোভাবেই কোনো ক্লু খুঁজে পাচ্ছে না যে ঘটনা কি। এবং তৃতীয় পর্বে আমরা আমানতুল্লাহ নজরের বিষয়টি দেখলাম, অনেক চেষ্টা করছে যে সব রহস্য উদ্ঘাটন করবো। এ পর্যন্ত আমরা শুনেছি, আমি সময় নষ্ট না করে চলে যাবো তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বে, যেখান থেকে আমরা গল্পের সমস্ত কিছু, সমস্ত রহস্যের কারণ খুঁজে পাবো। চলুন তাহলে গল্পের তৃতীয় পর্ব শুনি বা শেষ পর্ব শুনি, তারপর আবারও ফিরছি। সঙ্গে আছি শারমিন, আসলে মাথাটা ভার হয়ে গিয়েছিল হুজুরের। বাড়িতে ঢুকেই সোজা গোসলখানে ঢুকে পড়লেন তিনি। গ্রামের গোসল ঘরের সাথে খুব একটা মানিয়ে নিতে পারেননি হুজুর এখন। অনেকদিন হয়ে গেল শহরে যাওয়া হয় না। মাথায় পানি ঢালতে ঢালতে ভাবলেন তিনি, ভুল কি কেমন রেজল্ভ করেনি? ভুল কি তিনিও কিছু করেননি? আর এই ভাবনাগুলোর মাঝেই হঠাৎ পাশ থেকে কেউ যেন কথা বলে উঠল। তাহলে যুদ্ধ শুরু করে দিলে রেজল্ভ করিমের বিরুদ্ধে?
আশা, তোমাকে কতদিন দেখি না। কুসুম কোথায় গেল?
তুমি আজ রেজাউল করিমের সাথে কথা বলেছো তো? ও খুব খুশি হয়েছে, ওর জন্য কেউ কোনোদিন এত কিছু করেনি হয়তো, শুধু ওই বুড়িটা ছাড়া।
ও পালিয়েছে কিভাবে?
রেজাউল করিম ওকে যখন আটকে রেখে সারা গ্রামে প্রচার করেছিল যে কুসুম পালিয়ে গিয়েছে কোথাও, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কুসুমের মাথাতে চিন্তা আসে পালিয়ে যাওয়ার। দেরি করে না, ও ভাবতে থাকে কিভাবে পালানো যায়। গোদাম ঘরে আটকে রেখেছিল রেজাউল করিম কুসুমকে, ঘরের জানালা বলতে ছিল ছোট্ট একটা খোপ, সেটাও ইট গুঁজি দিয়ে আটকানো। কুসুম সেই ইট সরায়, আর সেখানেই ওর সাথে দেখা হয় বুড়ির।
বুড়ি ওখানে কি করতে গিয়েছিল?
গোদাম ঘরে ধান রাখা হতো, বুড়ির কেউ ছিল না তো, মাঝে মাঝেই তাই সে ওই ইট সরিয়ে বাইরে থেকে দেখত ভেতরে কোনো চাল বা কিছু আছে কিনা, কিছু পেলে সেটা নিয়ে দোকানে যেত বিক্রি করতে। বোঝই তো, অভাবে থাকলে যা হয় আর কি।
আচ্ছা, কিন্তু কুসুমকে দেখে ভয় পায়নি বুড়ি?
কে জানে, হয়তো পেয়েছিল, তবে কুসুমকে ওনার মতো কেউ বুঝতে পারেনি কখনো। বুড়ি নিজে চেষ্টা করে কুসুমকে ওই ঘর থেকে বের করে, জানো, সব কথা বলে কুসুম বুড়িকে, বুড়ি বিশ্বাস করে নাই।
কতদিন ছিল কুসুম বুড়ির কাছে?
প্রায় এক বছর, এরপর ও আর পারেনি, নিজের সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে গিয়েছিল কুসুম। রেজাউল করিম ওর ভাই, কিন্তু ওকে আর একটা মুহূর্ত গ্রামের ভেতরে সহ্য করতে পারছিল না কুসুম।
কিন্তু কবরের কাছে কেন গিয়েছিল? ও যদি বিচার চাইতো তাহলে তোর যাওয়া উচিত ছিল রেজাউল করিমের ঘরে, রেজাউল করিমের কাছে।
কুসুম ওর বাবা মাকে খুঁজতে গিয়েছিল কবরে। তুমি তো জানো কুসুমও আমার মতো মৃতদের দেখতে পেত, প্রতিদিন বাবা মায়ের আকুতি শুনে আর সহ্য করতে পারেনি ও, আর তাছাড়া ওর ভেতরে পাগলামিও ভর করেছিল। করবে না কেন বলো, এমন অবস্থায় থাকলে?
তবু দেখো আশা, তোমার মতন আত্মহত্যা করেনি ও, ও বাঁচতে চেয়েছিল, তুমি তুমি আমাকে ছেড়ে।
আমি তার জন্য বাঁচতাম বলো? আমার বেঁচে থাকার কোনো মানেই ছিল না, তুমিও তো আমাকে বিশ্বাস করছিলে না, বাবা মা কেউই ছিল না আমার, বাকি সবাই আগে থেকেই আমাকে চাইতো না, কখনো কোনো বন্ধুও হয়নি আমার জীবনে, আশেপাশের সব মানুষের কাছ থেকে তাচ্ছিল্য পেয়ে তারপরে। তুমি হয়তো কখনো কোনো মানুষের চোখ দেখোনি শুভ, ঠিক করে দেখলে বুঝতে পারতে সেই চোখে অনুভূতিগুলো কত তীব্র হয়ে ফুটে ওঠে, ভয়, সবাই ভয় পাচ্ছিল আমাকে, যেন আমি কোনো পাগল, যেন আমি অপয়া কিছু। কিন্তু
আমি আমি কখনো এরকম কিছু ভাবিনি তোমাকে।
সুস্থ ভাবনি, আমার পাশে এসে দাঁড়াতে পারতে তুমি, কই দাঁড়াওনি তো।
আই এম সরি আশা, আই এম সরি।
কষ্ট পেও না শুভ, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, তুমিও তো সামলে নিয়েছ। এই যে দেখো, এখন যদি আমি না থাকি তাহলেও।
না, কেন থাকবে না তুমি? তুমি থাকবে, তুমি না থাকলে আমি
ঠিক পারবে। কখনো ভেবেছিলে তোমার পরিবারকে ছেড়ে তুমি থাকবে, শহরের মায়া ছেড়ে গ্রামে পড়ে থাকবে? কখনো কি ভেবেছিলে শুভ নামটা ছেড়ে আমানাতুল্লাহ নাম নিতে হবে তোমার, তাও শুধু নিজেকে আড়াল করার জন্য, বাঁচার জন্য?
আমি পাগল হতে চাইনি আয়েশা, আমি চাইনি কেউ আমাকে পাগল ভাবুক।
আমিও সেটা চাইনি শুভ, কিন্তু তুমিই আমাকে পাগল ভেবেছিলে, আমি আর কি করতাম বলো, আমার বেঁচে থেকে আর কি লাভ ছিল, আমাকে এখানেই দরকার ছিল, তোমার এখানে আসা দরকার ছিল, তাই আজ আমরা এখানে।
তুমি পারোনি, কিন্তু কুসুম, কুসুম তো বেঁচেছিল।
হ্যাঁ ও বেঁচেছিল, কারণ ওর বাচ্চাটা দরকার ছিল, ও যদি না বেঁচে থাকতো তাহলে ওর বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হতো না ওর, ওর নিজের সাথে হওয়া ঘটনাগুলোর উচিত জবাব পেত না ও, আর আমার সব জবাব ছিল মৃত্যুর মাঝখানে। আমি যদি না মারা যেতাম তাহলে কখনোই এসব হতো না, না তুমি এখানে আসতে, না কুসুমের গল্প জানতে পারতে।
সেটা জানা কি খুব বেশি দরকার ছিল? আমরা কি আমাদের মতন করে ভালো থাকতে পারতাম না?
পারতাম হয়তো, কিন্তু প্রতিদিন কিছু মানুষের কণ্ঠ আমার ভিতরটা ছিঁড়ে খুঁড়ে ফেলছিল, আমার ওদের সাহায্য করাটা খুব দরকার ছিল, কারণ ওদের এই অবস্থার জন্য আমিই দায়ী ছিলাম, আমাকেই ব্যাপারটা শেষ করতে হতো।
কিন্তু কেন, কি করেছিল তুমি? ওদের কষ্টের জন্য তুমি কেন দায়ী ছিলে
সেটা তুমি জানতে পারবে, আর বেশি দিন না, ঠিক জানতে পারবে তুমি।
আমি তাহলে কি করব এখন?
যা করছো সেটাই করো, কিন্তু সাবধানে। রেজাউল করিম কিন্তু লোক লাগিয়ে দিয়েছে তোমার আশেপাশে, তোমাকে একা ছাড়বে না সে, কারণ ওর মনে ভয় ঢুকে গিয়েছে যে তুমি কিছু জানো। তুমি ওর হাত থেকে একটু সাবধানে থাকো।
আমি সাবধানে থাকব, তুমি আমাকে বলে দেবে, আমি তোমার কথা শুনে ঠিক সাবধানে থাকব।
আমাকে ছাড়াই এখন থেকে ভালো থাকার, সাবধানে থাকার চেষ্টা করো শুভ।
আয়শা, আয়শা তুমি কি চলে গেলে? আয়শা বারবার এভাবে কেন চলে যাও? আই এম সরি, আমি সত্যি সত্যি দুঃখিত আয়শা, আমি বুঝিনি তোমাকে। আয়শা প্লিজ প্লিজ ফিরে এসো, আয়শা প্লিজ।
আয়শার কথা সত্যি, রেজাল করিম একজন লাঠিয়ালকে সার্বক্ষণিক ভাবে হুজুরের উপর নজর রাখতে বলেছে, সেটাও হুজুর চেয়ারম্যান বাড়ি থেকে বের হওয়ার পরপরই। তাই লাঠিয়াল রমজানের চোখ এড়াল না গোসলখানায় হুজুরের বলা কথাগুলো। ছুটতে ছুটতে রেজাল করিমের কাছে এলো সে।
চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব,
কি হচ্ছে এত দৌড়ে এলে যে, কিছু দেখেছো নাকি?
চেয়ারম্যান সাহেব, হুজুর পাগল, হুজুর তো পাগল হয়ে গেছে।
কেন, কি করেছে? তুমি ওর দিকে নজর রাখছিল তো?
হ্যাঁ, তা তো রাখছিলাম, কিন্তু উনি ঘরে ফিরাই গোসলখানার দিকে চলে গেলেন। তখন একবার ভাবলাম, আরে এখনই গোসলে ঢুকলেন, গোসলখানার উপর দিকে তো কিছু দেওয়া নাই, খোলা। ওইখানে পাশে একটা গাছের উপরে ওইটা বসে থাকলাম, যদি কিছু হয়।
তা কি হলো?
সে এক আচানক ঘটনা, হুজুর দেখি নিজেই নিজের সাথে কথা কইতেছে। আপনার নামটাও শুনলাম কয়েকবার কইলো মনে হয়। চেয়ারম্যান সাহেব, এখন কি করবেন? হুজুর কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? এত ভালো মানুষটা পাগল হয়ে যাইব, এটা কোনো কথা হইল?
তুমি কিছু করো না, তুমি হুজুরের দিকে নজর রাখতে থাকো, বাকিটা আমি দেখছি, চিন্তা করো না।
ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ঠিক আছে।
রমজান বিদায় নিলে নিজের ঘরে ছুটলেন রেজাল করিম। এই ঘরে কত কিছু ঘটেছে একটা সময়, ঘরের সবগুলো দেয়ালে হাত বুলালেন তিনি। বাবা মৃত্যুর ঠিক আগের দিন এই দেয়ালের কাছে এসে দাঁড়িয়েছিলেন, এভাবেই জিজ্ঞেস করেছিলেন রেজাল করিমকে, জিজ্ঞেস করেছিলেন অবন্তীর ব্যাপারে। অবন্তী ভার্সিটিতে ওঠার পর সবারই কম বেশি ভালো লাগা কাজ করে, চারপাশে সবকিছু ভালো লাগে, এমনকি দেখতে খুব একটা ভালো না হলেও ছেলেরা মেয়েদের আর মেয়েরা ছেলেদের ভালো লাগার কারণ হয়ে ওঠে, সবাই সেটাকে ভালোবাসা ভাবে। হয়তো সেটা সত্যি, অনেকের ভালোবাসা সত্যিই হয়, তবে অনেকের আবার সেটা ভালোবাসা নয়, ভালো লাগাতেই থেকে যায়। অবন্তী ছিল রেজাল্ট করিমের জীবনের এমনই একটা ভালো লাগার নাম। রেজাল্ট করিম বুঝতে পারেনি অবন্তী ভালোবেসে ফেলেছিল রেজাল্ট করিম, আর রেজাল করিম ভালোবাসেনি ওর, কেবল ভালো লেগেছিল অবন্তীকে। কিন্তু সেই ভালো লাগা দূর করতে খুব বেশি সময় লাগে। ফোর্থ ইয়ারে থাকতেই নিজের সেমিস্টারের এক মেয়েকে দেখে বুঝল রেজাল করিম তার অবন্তীকে নয়, ওই মেয়েটাকেই বেশি ভালো লাগছে, একটু যেন বেশিই ভালো লাগছে। এটা কি ভালোবাসা নাকি আগের মতন ভালো লাগা, সেটা বুঝতে পারল না রেজাল করিম। তবে তার যখন অবন্তীকে নয় দরকার পড়লো এই নতুন মেয়েটাকে, তখন অনেক কষ্টে মেয়েটার নাম জানতে পারলো সে, আয়শা। কিন্তু বান্ধা তো আমাদের নাম, তবু ওই নামটাই বেশি ভালো লেগে গেল রেজাল্ট করিমের।
আমি কি একটু কথা বলতে পারি আপনার সাথে?
আপনি? হ্যাঁ বলুন, কি নিয়ে কথা বলতে চান? তবে আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না।
চিনতে পারছেন না তাতে কি হয়েছে, কথা বললে চিনতে পারবেন। আমি আপনার ডিপার্টমেন্টে পড়ি, এক ব্যাচ সিনিয়র। আপনার সাথে খুব দরকারি একটা কথা ছিল।
বলুন না।
আপনার ব্যাচের একটা মেয়েকে আমার খুব ভালো লেগে গিয়েছে, তাকে তো বলতে পারছি না, আপনি যদি তাকে একটু বলবেন।
আমি? আচ্ছা, কিন্তু কিভাবে?
এই যে এই চিঠিটা, এটা আপনার ক্লাসের বনি আছে না, ওকে একটু দিবেন।
আচ্ছা, কিন্তু দেখবেন যেন পরে কথা যেন ঠিকঠাক থাকে। আমি কিন্তু আর কিছু করতে পারবো না, শুধু এই চিঠিটা বনির হাতে দিয়ে আসবো।
আচ্ছা আচ্ছা, কথা ঠিকই থাকবে, আপনি বনির হাতে চিঠিটা দিয়ে দিলেই হবে, আর কেবল বলবেন রেজাল্ট করিমুল্লাহ দিয়েছে।
ঠিক আছে।
চিঠিটা বনির হাতে দিল আয়শা, আর সাথে সাথে সেটা পড়তে শুরু করলো বনি। আয়শাকে যেতে দিল না, হয়তো জীবনে প্রথম কোনো চিঠি পেয়েছে এভাবে বনি। আয়শা অপেক্ষা করতে লাগলো, যদি হ্যাঁ বলে দেয় বা কোনো জবাব দেয় বনি, তাহলে সেটা রেজাল্ট করিমকে জানাবে। কিন্তু চিঠিটা পড়ে বনির মুখ গম্ভীর হয়ে গেল। সে চিঠিটা আয়শার হাতে ফেরত দিল, আয়শাকে পড়তে বলল। অবাক হয়ে চিঠিটা পড়লো আয়শা। চিঠিটা বনিকে লেখা হয়নি, লেখা হয়েছে আয়শাকে। রেজাল্ট করিম আয়শাকে ভালোবাসে, আয়শাকে প্রস্তাব দিয়েছে।
চিঠিটা তো আপনি
আপনাকে দিয়েছি। হ্যাঁ, সরাসরি আপনাকে দিলে আপনি হয়তো পড়তেন না, নিতে নিন না চিঠিটা, কিন্তু এবার তো নিলেন।
আপনার সব কথা আমি বুঝলাম, কিন্তু কয়েকটা সমস্যা আছে।
বলুন কি সমস্যা।
প্রথম সমস্যা হলো আমি আরেকজনকে ভালোবাসি, আমি তার সাথেই ভালো আছি, আর কিছুদিনের ভিতরে হয়তো বিয়েও হয়ে যাবে আমাদের।
বিয়ে হয়ে যাবে? বাবা মাকেও বলে ফেলেছেন?
না, আসলে সেটার দরকার পড়েনি, আমার বাবা মা নেই। আমি যাকেই ভালোবাসি তাকে আমি বিয়ে করতে পারি। আর তাছাড়াও আরো একটা সমস্যা আছে।
আরো সমস্যা কি? আমি দেখতে ভালো নই?
না, তা বলিনি। আসলে বনির ব্যাপার ছিল বলে তখন কিছু বলিনি, কিন্তু আমি যতদূর জানি আপনার তো আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক আছে। তাহলে এতদিন পর আপনি তাকে ছেড়ে? শুনো, আমাদের ডিপার্টমেন্টে সবাই আপনাদের সম্পর্কের কথা জানে, এখন ফাঁকা এতগুলো বছর পর।
আসলে আমি আপনাকে দেখার পর বুঝতে পেরেছি যে আমি আগে যাকে ভালোবাসতাম বলে ভেবেছি তাকে হয়তো ভালোবাসি না, সেটা শুধু ভালো লাগা।
আর এরপর নতুন কাউকে দেখে যদি মনে হয় আপনি আমাকেও আর ভালোবাসেন না?
সেটা হবে না। মানে সেটা কেন হবে? আসলে আমরা মনে হয় এই ব্যাপারে একটু আলোচনা করতে পারি।
হ্যাঁ, করতে পারি, কিন্তু তার আগে মনে হয় আপনার বর্তমান প্রেমিকার সাথে একটু কথা বলে নেওয়া উচিত।
ও মেনে নিলে কি তুমি হ্যাঁ বলে দেবে আমাকে?
আমি কি বলবো সেটা পরের ব্যাপার, কিন্তু আপনার প্রেমিকা আসছেন, হয়তো এতক্ষণে বনি সবাইকে বলেও দিয়েছে আপনার চিঠির ব্যাপারে, ওনার কানেও হয়তো গিয়েছে কথাটা, সেটা নিয়ে হয়তো জিজ্ঞেস করতে আসছে। আগে ওনাকে সামলান। আমি আগেই বলেছি আমি একজনকে ভালোবাসি, আপনি আপনার মন বদলাতে পারেন কিছুদিন পর পর, কিন্তু আমি বদলাতে পারবো না। ভালো থাকবেন।
এটাই তোমার শেষ কথা?
হ্যাঁ, আর কিছু বলার দরকার আছে বলে মনে করছি না।
অবন্তীকে সেদিন অনেক করেও কিছু বোঝাতে পারেনি রেজাল, পারবেনি বা কিভাবে। অবন্তী পাগলের মতো ভালোবেসেছিল রেজাল করিমকে, চিঠির ব্যাপারটা জানার পর চোখে চোখে রাখা শুরু করলো সে রেজাল করিমকে, আর সেটা একটা সময় এত বেশি বিরক্তিকর হয়ে পড়লো রেজাল করিমের জন্য যে সে একটা নতুন প্ল্যান তৈরি করল। খুব সহজ প্ল্যান, ভার্সিটিতে তাদের ক্লাসের ছতলার উপরে, বিল্ডিংটা দশতলা, কোনোভাবে ছাদে নিয়ে গিয়ে যদি একটা ধাক্কা দেওয়া যায় অবন্তীকে, ব্যাস সব সমস্যার সমাধান। কিন্তু তারপরেও কি আয়শাকে পাওয়া যাবে? পাগলের মতন হয়ে ওঠেন রেজাল্ট করিম, তার তখন ভালোবাসা যেন একটু একটু করে অসম্ভব রকমে বেড়ে যাচ্ছিল আয়শা নামের মেয়েটির প্রতি।
এই শুনেছিস, তোদের ডিপার্টমেন্টের ছাদ থেকে একটা মেয়ে লাভ দিয়েছে।
কি বলছিস?
কে? জানি না, ওই যে রেজাউল করিম তোকে যে প্রপোজ করেছিল তার বান্ধবী, তাকে না থামানো যাচ্ছে না, প্রচন্ড কাঁদছে বেচারা।
চল তো দেখে আসি একবার।
কেন, তোর খারাপ লাগবে না?
তবু হল থেকে বেরিয়ে রাস্তা পেরোলেই তো বিল্ডিং, দেখে আসি, কেন যেন অস্থির লাগছে।
ঠিক আছে, চল চল চল।
যেমনটা ভেবেছিল তার চাইতে অনেক ভয়ানক একটা দৃশ্য দেখতে পেল আয়শা ঘটনাস্থলে যাওয়ার পর। পুলিশ চলে এসেছে ততক্ষণে, কিন্তু তারা অবন্তীর লাশে হাত দিতে পারছে না। লাশ পুরোটা জড়িয়ে ধরে বসে আছে রেজাল করে। আয়েশার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে।
দেখেছিস তুমি, এমনটাই হয়, বেঁচে থাকতে ভালো লাগে না। কিন্তু মারা গেলে মানুষ বুঝতে পারে কি হারিয়েছে। যখন অবন্তী আপু বেঁচে ছিল তখনও আমার পেছনে কেমন ভাবে, অথচ এখন এখন অবন্তী আপুর লাশ ধরে কত টাকা আছে। কিন্তু এখন চাইলেও কি আর ফেরত আসবে অবন্তী আপু?
ও তো চায় না আমি ফিরে আসি, সেটা কনফার্ম করতেই তো আমাকে জড়িয়ে ধরে আছে। আমি আমি অবন্তী।
কিন্তু আপনার লাশ তো ওখানে পড়ে আছে, আপনি কিভাবে এখানে?
আমার লাশটা ওখানে পড়ে আছে কিন্তু আমি মুক্তি পাইনি। আমাকে মুক্তি কেবল তুমিই দিতে পারো আয়েশা।
মানে কেন, কি করতে হবে আমাকে?
ওই যে মানুষটাকে দেখছো, ও আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, দেখে কি মনে হয় তোমার? কতটা ভালোবাসতো আমাকে।
রেজাউল ভাইয়া, আপনাকে তো অনেক ভালোবাসত, অত না হলে এভাবে কেউ কারোর জন্য কাঁদে না।
মেকি মনে হচ্ছে না, একবারও মনে হচ্ছে না ওর সবটাই বানানো।
মানে?
মানে খুব সহজ আয়েশা, আমি আত্মহত্যা করিনি, আমাকে খুন করা হয়েছে।
কি, কে খুন করেছে আপনাকে?
যার খুব দরকার ছিল যে আমি তার রাস্তা থেকে সরে যাই।
কে কে খুন করেছে আপনাকে?
উত্তর তো তুমিও জানো আয়েশা, আমি মরতে চাইনি, আমাকে মেরে ফেলেছে। ওই মানুষটা যে আমাকে ধরে এভাবে কাঁদছে, রেজাউল করিম নিজ হাতে ধাক্কা দিয়ে আমাকে ছাদ থেকে ফেলে দিয়েছে, আমাকে মেরে ফেলেছে।
রেজাউল করিম কখনোই বুঝতে পারেনি কিভাবে আয়েশা তার এই কথা জানতে পারলো। অবন্তীকে রেজাল করে মেরেছেন সেটা কেবল রেজাল করিমই জানত, আর জানত অবন্তী নিজে, যার বলার কোনো উপায় আছে না। কিন্তু আয়েশা, আয়েশা কিভাবে? ইচ্ছে ছিল কোনোভাবে যদি আয়েশার পথের কাঁটাটাকে সরিয়ে দেওয়া যেত তাহলে আয়েশা তার কাছে চলে আসত, তার হাতে মুঠো। কিন্তু সেসব কিছু করার আগেই মারা গেল আয়েশা। কি হয়েছিল আয়েশার জানতে পারিনি রেজাল করিম। তার ভালোবাসার মানুষের সাথে দেখা করা হয়নি আর। পুলিশ খুঁজছিল অবন্তীর খুনিকে, হয়তো আর কিছুদিন খুঁজলে পেয়েও যেত। তাই সোজা নিজের বাড়ি চলে এসেছিল রেজাল করে, কিন্তু বাবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। বাবা জেনে গেলেন, সব জেনে গেলেন, আর বাবাকে সব জানিয়ে দিল নিজেরই ছোট বোন কুসুম। এমন না যে কুসুমকে বোঝানোর চেষ্টা করেনি রেজাল করে, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। বাবা একটা সময় নিজেই পুলিশের কাছে যেতে চাইলেন, বাবাকে থামিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না রেজাল করিমের। একটু অসুখ, হার্টবিট একটু বেড়ে যাওয়া, আর খুব বেশি কিছু দরকার পড়েনি তার।
তুমি তুমি কি চাও ভাইয়া? আমার কাছে আসবে না।
শোন, তুই যেটা ভাবছিস সেটা কিন্তু না, আমি কাউকে মারিনি। মানে আমি কি কাউকে মারতে পারি বল? তোর ভাই কাউকে মারতে পারে?
তাহলে ঢাকা ছেড়ে এখানে পড়ে আছো কেন? এখানে কেন এত দিন ধরে আছো তুমি?
পড়াশোনা শেষ তাই ভাবলাম।
ওই গল্পগুলো বাকি সবার জন্য তুলে রাখো ভাইয়া। আমি জানি তুমি কি করেছো, কিভাবে তুমি অবন্তীকে মেরেছো, কিভাবে বাবাকে।
অবন্তী? অবন্তীর নাম ঠিক শুনলি কোথায়?
আমি সব জানি, অবন্তী আমাকে বলেছে সব।
তাহলে তোরও একটা ব্যবস্থা করতে হবে দেখছি।
না না ভাইয়া, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না।
কুসুমকে কোথাও নিয়ে যাবি? কেবল একদিন হুট করে উধাও হয়ে গিয়েছিল গ্রাম থেকে। সবার ভিতরে ছড়িয়ে দিয়েছিলেন কুসুমের পাগল হওয়ার গল্প। গ্রামের মানুষ খুব সহজে বিশ্বাস করেছিল রেজাল করিমের কথা। কিন্তু রেজাল করিমের টনক নড়ল যখন একটা বাস এসে অ্যাক্সিডেন্ট করলো তারই গ্রামের পাশে। বাসের দুজন প্যাসেঞ্জারকে চিনতে কষ্ট হয়নি রেজাল করিমের। একজন আসে,
আরেকজন মনসুর। অবন্তীকে খুন করার পেছনে অনেক বেশি সাহায্য করেছিল তার এই দুই বন্ধু। রেজাউল করিমের অ্যালিবাই হিসেবে পুলিশের কাছে বয়ানও দিয়েছিল তারা। একটু টাকা খরচ করতে হয়েছে, কিন্তু তাও অনেক সাহায্য করেছিল ওরা রেজাউল করিমকে। বাসে ওদের লাশ দেখেও কাউকে কিছু জানানি রেজাউল করিম। কেবল তার মনে হচ্ছিল কিছু একটা আসতে চলেছে। অবন্তীকে তাহলে সত্যি এই পর্যন্ত চলে এলো তার প্রতিশোধের জন্য?
আমি সব পারি,
সব।
আমাকে ছেড়ে দাও অবন্তী, আমাকে ছেড়ে দাও।
তোমাকে কিভাবে ছাড়বো বলে তুলে দাও? তোমাকে শাস্তি দেওয়ার জন্য আজ অনেকগুলো মানুষের মৃত্যু হয়েছে। আয়েশার কি দোষ ছিল? কুসুমের কি দোষ ছিল?
আমি ওদেরকে কিছু করিনি।
কিন্তু আমি করেছি। আমি সাহায্য চেয়েছি ওদের কাছে, ওরা আমাকে সাহায্য করবে বলেছে। কিন্তু তুমি সেই সাহায্যগুলো ওদের করতে পারোনি, কুসুমকে মেরে ফেলেছ। তুমি জানতে আমি আসবো, তাই না রেজাউল? তুমি জানতে আমি আসবো।
না অবন্তী, না, এমন করো না। আমি তখন বুঝতাম না, বয়স অনেক কম ছিল।
বয়স কম ছিল? আর এখন কুসুমকে সবাই চালিয়ে মেরে ফেললো তাইনি বলে, এখন কেন কিছু করলে না তুমি বলো? কেন করলে না?
আমি আমি
আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই। তুমি সব সময় নিজের স্বার্থ দিকে, যখন তোমার যেটা দরকার সেটা পাওয়ার জন্য তুমি সব কিছু করেছো। আমাকে মেরেছ, নিজের বাবাকে মেরেছ, নিজের বোনকে মেরেছ, সব করেছো তুমি, সব।
আমি মানছি আমি সব করেছি। করলে আমার তো আশ্চিত বলো আমাকে কি করলে?
আমি শান্তি, আমরা সবাই শান্তি।
না না না, আমি মরতে চাই না, ওকে মেরো না।
আমি তাহলে আসি শুভ।
আমি এখানে থেকে কি করবো তাহলে? তুমি না থাকলে আমি
আমি বলি কি শুভ, তুমি ঢাকায় যাও, বাড়িতে ফিরে যাও, দেখবে সব ঠিক হয়ে গিয়েছে, সব ঠিক হয়ে যাবে।
কিন্তু সবাই তোমাকে পাগল ভাবে।
আর ভাববে না, এখানে হুজুর সেজে বানানো নামে থাকার চাইতে ঢাকায় ফিরে গিয়ে আবার নিজের মতন করে বাঁচার চেষ্টা করো শুভ হয়ে।
কিন্তু তোমাকে ছাড়া
পারবে, ঠিক পারবে। কথা দাও তাহলে, আবার তুমি ফিরে যাবে নিজের ঘরে, নিজের জীবনে শুভ হয়ে?
কথা দিচ্ছি। আয়শা, আয়শা চলে গেলে, চলে গেলে আয়শা, আমি অপেক্ষায় থাকবো তোমার সাথে দেখা হওয়ার। ভালো থেকো আয়শা।
এতক্ষণ ধরে আজকে কুয়াশা দিয়ে গল্পটি আপনারা শুনলেন, তার নাম পলাতক খুনি, লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউলুসেন খন্দকার গালিব। আর জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো, যারা আজকের গল্পের বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন। চেয়ারম্যান চরিত্রে কণ্ঠ দিয়েছেন সাইফ, হুজুরের চরিত্রে কণ্ঠ দিয়েছেন রেহান, দারনের চরিত্রে ছিলেন গালিব, রমজানের চরিত্রে অভিনয় করছেন শুদ্ধ, মফিদুলের চরিত্রে আবি, আয়শার চরিত্রে তানজিল, অবন্তীর অশরীরী কণ্ঠ দিয়েছেন শেহমিলা, রুমির চরিত্রে সাকি এবং কুসুমের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টার খবরের পর কুয়াশা এক্সপ্রাইজ নিয়ে হাজির হচ্ছি আমি আরজে শর্মী। সে পর্যন্ত কুয়াশার সঙ্গে থাকবেন আর এবিসির সঙ্গে থাকবেন। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.